চাই। গতদিন আমরা এই শ্রীমৎ ভাগবত সংহিতার দশম স্কন্ধের অন্তিম চরণে শ্রবণ করছিলাম, আজও আমরা দশম সমাপ্ত করে একাদশের ছটি অধ্যায় আমরা যাব। গতদিন আমরা অন্তিমে পাঠের বিরতির পূর্বে আমরা শ্রবণ করেছিলাম যে কৃষ্ণ ভক্ত তথা অন্যান্য দেবদেবীর ভক্তদের মধ্যে তফাৎ, তাদের কামনা বাসনা, কৃষ্ণ ভক্তদের কামনা বাসনা কেমন, সে প্রসঙ্গ আমরা শ্রবণ করতে গিয়ে শুকমুনি কর্তৃক বর্ণিত বৃকাসুর মানে ভস্মাসুরের চরিত্র থেকে আমরা অবগত হয়েছি যে কৃষ্ণ ভক্ত আর অন্যান্য দেবদেবীর ভক্তদের মধ্যে কি তফাৎ তা আমরা শ্রবণ করেছি। আজ ঠিক তারই পরবর্তী অংশ আমরা শ্রবণ করতে চলেছি। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সাক্ষাৎ পরব্রহ্ম, তিনি নরতনু ধারণ করে কিভাবে মনুষ্যের মতো লীলা করেছেন। একবার প্রভুর দুই ভক্ত ছিল মিথিলায়, তন্মধ্যে সেই মিথিলা অধিপতি মহারাজ যুবনাৎস বহুলাৎস এবং আরেক ব্রাহ্মণ ভক্ত সেই তার পাশেই থাকতেন, তার নাম হচ্ছে শ্রুতদেব। দুই ভক্ত, একজন রাজা একজন সাধারণ মানে বিশেষ অর্থ করি নেই এমন এক ব্রাহ্মণ, কিন্তু দুজনই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের পরম ভক্ত, মহাভক্ত। প্রভু একবার কি করেছেন, সাধু সন্তদের সঙ্গে নিয়েছেন, বেদব্যাস, পরাশর, অর্ত্রী, মৈত্রী ঋষি, দুর্বাসা ঋষি, দেবর্ষি নারদ তথা আরো আরো ত্রিকালদর্শী মহাত্মাদের সঙ্গে করে নিয়ে সেই জনকপুরীতে মানে মিথিলার অপর নাম সেদিকে তিনি অতি দ্রুতগামী রথে আরূঢ় হয়ে চলেছে। এবং এই সমস্ত ত্রিকালদর্শী মহাত্মাদের অগ্রে রেখে চলেছে। যেতে যেতে কত নগর, কত নদ নদী ইত্যাদি পড়ল, তত্রত্ব যে সমস্ত রাজ্য পড়েছিল তারা প্রভুর এবং প্রভুর সঙ্গে যে পরম তেজস্বী মহাত্মাগণের পূজন করার জন্য তারা পথে পথে অপেক্ষমান ছিলেন। তারা ভগবান কৃষ্ণচন্দ্র সহ সেই ব্রহ্মার পুত্র মুনি ঋষিদের, এতা ছাড়াও আরো আরো মুনি ঋষিবৃন্দেরা ছিলেন, তাদের পূজন অর্চনাদি পথে সেরেন। প্রভু সকলের প্রতি মানে কৃপা বর্ষণ করতে করতে, প্রেম ভক্তি প্রদান করতে করতে সেই সমস্ত ভক্তদের প্রতি তিনি কৃপা বর্ষণ করে চলছিলেন। প্রভু চিন্তা করছেন, তাই তো আমার দুই ভক্ত মিথিলা অধিপতি রাজা বহুলাৎস এবং ব্রাহ্মণ শ্রুতদেব, তারা উভয়ই পরম ভক্ত, কিন্তু আমি কার গৃহে সর্বপ্রথম যাব, এটা হলো চিন্তার বিষয়। দেখতে দেখতে মিথিলা নগর এসে উপস্থিত হলো, দুজনেই এসে উপস্থিত, রাজা বহুলাৎস এবং ব্রাহ্মণ শ্রুতদেব। প্রভু তো এবার চিন্তাযুক্ত হলেন, কি করি, কেমন করে দুজনের সৎকার করি, আমি কার গৃহে যাব, যার গৃহে আমি প্রথম যাব সেটা তো পক্ষপাতি হয়ে দাঁড়াবে। প্রভু চিন্তাযুক্ত হলেন, বলছেন ঠিক আছে, সেই সময় আসুক। রাজ্যের সমস্ত প্রজাবৃন্দেরা পথের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের জয়গ্রাম কীর্তন করছেন, গুণগ্রাম কীর্তন করছেন। সমস্ত পথ যতটা সম্ভব পুষ্প দিয়ে একেবারে সাজিয়ে রেখেছিল। ভগবান সহ ভক্তবৃন্দ মহাতেজস্বী মুনি ঋষিবৃন্দেরা এক এক করে সেখানে প্রবেশ করলেন। প্রথমেই পথে প্রভুর সঙ্গে প্রভুর এই তেজস্বী মহাত্মা বৃন্দের পূজন করলেন। দুজনই রয়েছে, বহুলাৎস্য এবং মহাত্মা শ্রুতদেব। এবারে দুজনেই বলছেন প্রভু কৃপা করুন। একই সঙ্গে দুজনে বলছে, প্রভু চিন্তা করলেন এ তো এক ভয়ঙ্কর সময় এসেছে, কিন্তু প্রভুর কাছে অসাধ্য বলতে তো কিছু নেই। তিনি কি করলেন, যত যত মুনি ঋষি বৃন্দ ছিলেন তাদের মানে দুটি সেট হল, মুনি ঋষি বৃন্দ দুদল হলেন, প্রভু দুজন হলেন, হয়ে একই সঙ্গে মানে রাজা বহুলাৎসের রাজধানীতে প্রবেশ করলেন। আর সেই যে পরম ভক্ত ব্রাহ্মণ শ্রুতদেব, তারও গৃহে প্রভু আরেক শরীর ধারণ করে, আর সেই সমস্ত মুনি ঋষিরাও তো কম নয়, ভগবানের থেকেও কম বললে ভুল হবে, তত্ত্ব তো ভেদ আছে, তারাও নিজেরা শরীর ধারণ করলে করে প্রভুর ইচ্ছানুসারে পৃথক পৃথক রূপে দুজনের গৃহে গেলেন। দেখুন ভক্তবৎসল ভগবান এই জন্যই বলা হয়েছে। এই কথা কিন্তু ব্রাহ্মণ শ্রুতদেবও জানতে পারলেন না, আর রাজা বহুলাৎসও জানতে পারলেন। একই সঙ্গে দুজনে পৃথক পৃথক দুটি দল হয়ে গেল, গিয়ে পৌঁছালেন। ব্রাহ্মণ শ্রুতদেব তিনি কি করলেন, তার গৃহে অত তো আসনই ছিল না। টিকাকারেরগণ বলছেন যে তিনি আরো সুন্দর সুন্দর আসন নিজের পাশের মানে পাড়া পড়োশীর থেকে যে সমস্ত উত্তম ব্রাহ্মণ তাদের গৃহের থেকেও অতি উত্তম উত্তম সব কুশাসন সংগ্রহ করে রেখেছিল। প্রত্যেককে উপবেশন করানোর জন্য সুন্দর সেই কুশাসন প্রদান করলেন শ্রুতদেব। ব্রাহ্মণ তাদের পূজন আদি করলেন, দণ্ডবাদ প্রণাম করলেন, চরণ ধৌত জল সবংশে পান করলেন এবং মস্তকে ধারণ করলেন। আর তার গৃহে যে সমস্ত ফল সামগ্রী ছিল তা প্রভুদের এবং মুনি ঋষিদের নিবেদন করলেন। অপরদিকে রাজা বহুলাৎস্য তিনিও তদ্বৎ সুন্দর আসনের ব্যবস্থা তো ছিলই রাজা বলে কথা, তিনিও মানে যথোচিত যথা উচিত তদ্বৎ প্রভুর তত্তৎ ক্রিয়া করলেন, পূজন আদি করলেন। সমস্ত মুনি ঋষিগণদের সহ ভগবানকে সর্বপ্রথমে রেখে সকলে চরণ ধৌত করলেন পৃথক পৃথক পাত্রে। তারপরে সেই জল সেই ভগবানের পাদদক তারা পান করলেন এবং নিজ নিজ সবংশে তারা সকলে সেখানে উপস্থিত ছিলেন, পান করে আর বাকি জল সকলে মস্তকে সিঞ্চন করে ধন্য হচ্ছেন। হে পরীক্ষিত, জানো তো ভগবানের এই দুটো হচ্ছে বিশেষ, একটি হচ্ছে ভগবানের চরণ ধৌত জল গঙ্গা, যা এই ত্রিলোককে পবিত্র করে অদ্যাপিও এই কলিকালের অন্তিম ভাগ পর্যন্ত পবিত্র করে চলেছে। আরেকটি হচ্ছে প্রভুর সেই যে মুখ উদ্গীর্ণ বাণী, যা ভাগবত সেই ভাগবতীয় গঙ্গা তিনিও বয়ে চলেছেন। সমস্ত ভক্তদের মুখ দিয়ে তা কীর্তিত হয়, যা এই শ্রীমৎ ভাগবত। এই দুটি গঙ্গা কোনো অংশেই নুন নয়। জানো তো পরীক্ষিত, এই ভাগবতীয় গঙ্গাতে যারা একবার শুদ্ধ অন্তকরণের দ্বারা অবগাহন করতে পেরেছেন তারা কখনো কোনো অবস্থাতেই এই ভাগবত ছেড়ে তার অন্য শশাগরা পৃথিবীর বৈভব সম্পত্তি পেলেও সে শান্তিতে থাকতে পারবে না। এই ভাগবতীয় গঙ্গার মধ্যে এমন শক্তি রয়েছে, প্রভুর মুখ উদ্গীর্ণ বাণী। এর মধ্যে এত শক্তি আছে হে পরীক্ষিত, যারা মুনি ঋষিবৃন্দ জন্ম জন্মান্তর ধরে কত কত জন্ম ধরে তারা প্রভুর মায়াকে পার হওয়ার জন্য তপস্যা করছে, তাতেও তারা মানে সে কার্য সম্পূর্ণ করতে পারছেন না। কিন্তু পরীক্ষিত, এই যে আমি তোমাকে ভাগবতীয় কথা শ্রবণ করাচ্ছি, এই কথা কেউ যদি শ্রবণ করে কর্ণরন্ধ্র দিয়ে, তাহলে সেই ভগবানের মায়াকে সে অতি তুচ্ছ বোধ করে অনায়াসে এই ভবসাগর উত্তীর্ণ হতে পারে। হে পরীক্ষিত, একদিকে রাজা বহুলাৎস, অপরদিকে ব্রাহ্মণ শ্রুতদেব, তারা এইভাবে একে অপরের মানে সামর্থ্য অনুযায়ী তারা প্রভুর সেবা করল। তারপরে প্রভু শ্রুতদেব এবং বহুলাৎসকে আশীর্বাদ করলেন যে হে বহুলাৎস, তুমি আমার প্রতি যেভাবে গাঢ় প্রেমভক্তি তোমার মধ্যে রয়েছে, তুমি অন্তিমে গিয়ে আমার ধাম প্রাপ্ত হবে। ব্রাহ্মণ শ্রুতদেবকেও বললেন, হে পরম ভক্ত শ্রুতদেব, আমি তোমার প্রতি অত্যাধিক সন্তুষ্ট হয়েছি, তুমি অন্তিম কালে আমারই ধাম প্রাপ্ত হবে। বলে সেখান থেকে সমস্ত মুনি ঋষিবৃন্দ একে একে তারা অন্যত্র গমন করলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন যে হে গুরুদেব, আমি শুনেছি এই যে তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তার মধ্যে বিষ্ণু যে শ্রেষ্ঠ ভগবান, এটা কে কেমনভাবে কোথায় কি কারণে মানে নির্ণয় করেছিলেন? এটা তো কোনো এক সময় নির্ণীত হয়েছে, সেটা কিভাবে? সুখদেব গোস্বামীপাদ বলছেন যে হে পরীক্ষিত, তুমি না অতি উত্তম প্রশ্ন করেছ, সত্যি তোমার মতো যদি শ্রোতা হয় তাহলে বলতে কোনো আপত্তি নেই। শোনো, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, যারা এই কথা শ্রবণ করে না তাদের যে কি লাভ হয় তা শাস্ত্রকার গণ পর্যন্ত ব্যক্ত করতে সমর্থ আর না। শোনো, সরস্বত্যাটে রাজন ঋষয় সত্র মাসত বিতর্ক সমভূতেশম ত্রিশ্বধীশেষু কো মহান। হে রাজন, জানো একবার সরস্বতী নদীর তীরে সমস্ত ঋষিগণ মিলিত হয়ে এক যজ্ঞ করছিল। যজ্ঞ করতে করতে সেই সমস্ত মুনি ঋষি বৃন্দেদের মধ্যে তর্ক বিতর্ক উত্থিত হল। ত্রিশ্বধীশেষু কো মহান, এই ত্রিশু মানে তিন দেবতার মধ্যে কোন দেবতা শ্রেষ্ঠ? এক কেউ কেউ বলছেন ব্রহ্মাজি শ্রেষ্ঠ, ব্রহ্মাজি থেকে আমরা উৎপন্ন হয়েছি। কেউ কেউ বলছেন না ভোলে বাবা শ্রেষ্ঠ, কেউ কেউ বলছেন না বিষ্ণু শ্রেষ্ঠ। এবারে তাদের মধ্যে একে অপরে বিতর্কান্ত, একে অপরের মধ্যে তর্ক বিতর্ক আরম্ভ হয়ে গেল। তর্কের তো কোনো শেষ নেই, তাই সর্বগুণে গুণান্বিত ভৃগু ঋষির উপরে সকলে সভা করে তাকে দিলেন যে ভৃগু ঋষি হচ্ছে সর্বগুণে গুণান্বিত, তার মধ্যে জ্ঞান বিচার শক্তি শাস্ত্র জ্ঞান অত্যাধিক পরিমাণে রয়েছে। তার উপরে এই কথা বলা যাক, তার উপরে সেই কথা ছেড়ে দিলেন যে হে ভৃগুদেব, আমরা এখন সমস্যার সম্মুখীন হয়েছি, অতএব আপনি বিচার করুন, ত্রিশ ধেশেষু কো মহান, তিন দেবতার মধ্যে কোন দেবতা শ্রেষ্ঠ? ভৃগু ঋষি সকলকে দণ্ডবত প্রণাম করে বলছেন, ঠিক আছে আমি তাহলে চললাম। চলে গিয়ে কোথায় যাচ্ছেন? নিজ পিতা সৃষ্টিকর্তা ব্রহ্মাজির নিকট ব্রহ্মলোকে গিয়ে উপস্থিত হলেন। ব্রহ্মাজি সেখানে সমস্ত মুনি ঋষি বৃন্দের সঙ্গে একটু ব্যস্ত ছিলেন। সেখানে গিয়ে একবারে স্তম্ভের মধ্যে স্তম্ভের মতো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন। ব্রহ্মাজি জিজ্ঞাসা করছেন, পুত্র ভৃগু, তুমি ভালো আছো তো? ভজন কুশল তো? কোনো কথা নেই, একেবারে কলা গাছের মতন দাঁড়িয়ে রয়েছে। ব্রহ্মাজি বলছেন, এ তো দেখছি আচার বিচার নিষ্ঠা কর্তব্য পরায়ণ বিমুখ হয়েছে। ওরে দুষ্ট, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা তোমার পিতা, তুমি আমার সামনে এই স্তম্ভের মতো দাঁড়িয়ে আছো? তুমি তো দেখছি সব কর্তব্য ভুলে গিয়েছ, দূর হও এখান থেকে। তাকে তিরস্কার করে তাড়িয়ে দিল। এবারে ভৃগু ঋষি নিজের জ্যেষ্ঠ ভ্রাতা মহাদেবের সেই কৈলাসে গিয়ে উপস্থিত হয়েছে। মহাদেব তো সরল সিধা প্রভু, তিনি ভৃগুকে দেখে দুই হাত উঁচু করে উঠে দাঁড়িয়ে বলছেন, ও হো আমার কনিষ্ঠ ভ্রাতা ভৃগু, এসো এসো এসো, দেখি তোমাকে আমার বুকে লাগিয়ে আমার তাপিত প্রাণকে একটু শীতল করি। কত ভালো কথা বললেন। ভৃগু বলছেন, আরে মহাশয়, হলেন আপনি আমার জ্যেষ্ঠ ভাই জ্যেষ্ঠ ভ্রাতা, কিন্তু আপনি অশুচি, শ্মশানে মাঠে ঘাটে ছাই মেখে বসে থাকে, গলায় আবার কতগুলো নরমুণ্ডের মালা, এই অসুচি অবস্থায় আপনি আমাকে স্পর্শ করবেন? দূরে যান দূরে যান। এবারে তো মহাদেব ভগবানের ক্রোধও বড় ভয়ঙ্কর, যেমন দয়া তেমন ক্রোধ। যে যত শান্ত ব্যক্তি তার ক্রোধটা মনে করতে হবে তার থেকে অনেক গুণে বেশি যদি ক্রোধ হয়। প্রভু বলছেন, ওরে দুষ্ট তোর এত বড় সাহস! তিনি ত্রিশূল নিয়ে ভৃগুমুনিকে দিলেন তাড়া। ভৃগুমুনি সেখান থেকে পেছনে তাকিয়ে দেখছেন ত্রিশূল যাতে না ছেড়ে দেয়। তিনি তো ছুটতে 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 গিয়ে বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত। সেখানে কি অবস্থা? দেবী লক্ষ্মী দেবী তিনি মানে পর্যঙ্ক আসন করে বসে আছেন, আর প্রভু লক্ষ্মী দেবীর কোড়ে মস্ত ক্রেশে রেখে একেবারে শয়ন করে আছেন। ভৃগু ঋষি কোনো কথা নেই, সেখানে গিয়ে প্রভুর বক্ষে গিয়ে পদাঘাত করলেন, লাথি মারলেন। পদাঘাত প্রাপ্ত হয়ে প্রভু ধীরে 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 উঠে তিনি কি করলেন? ভৃগু ঋষির চরণ ধরলেন। চরণ ধারণ করে বলছেন, আহা হে ব্রাহ্মণ দেবতা, হে মহর্ষি, হে মহাত্মন, আপনার এই রাতুল চরণ আমার কঠিন বক্ষে এসে লেগেছে, আপনার চরণে খুব ব্যথা লেগেছে বোধহয়। তিনি চরণ সেবা করছে। তারপরে প্রভু এইভাবে অনেক বিনয় সহকারে কথা বললেন ভগবান শ্রীবিষ্ণু। তাহলে এতে পরিষ্কার প্রমাণিত হয়ে গেল কে শ্রেষ্ঠ, যার মধ্যে ধৈর্য গুণ অত্যাধিক পরিমাণে বেশি তিনি শ্রেষ্ঠ, এটাই প্রতিপাদন হয়। আবার তার মানে এও নয় যে ধৈর্যকে অতিক্রম করবে তাহলে তার সেই বিকট রূপ ধারণ করতে হয়, সমস্ত দেবতারাই তাই করেন। প্রভু তার চরণ বন্দনা করলেন, সেখান থেকে ভৃগুমুনি অদবদনে লজ্জিত হয়ে প্রভুর কাছ থেকে বিদায় নিয়ে কোথায় এলেন? সেই সরস্বত্তা তটে রাজন ঋষয় সত্র মা সত। ঋষিগণ সরস্বতী নদীর তীরে যে যজ্ঞ করছিলেন সেখানে এসে তিনি সমস্ত বৃত্তান্ত পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করে বললেন, এই এই ঘটনা। অতএব আপনারা বিচার করুন, আমার মতে ভগবান শ্রীবিষ্ণু হচ্ছেন শ্রেষ্ঠ। সকলে বললেন, তাহলে তো স্বাভাবিক কথা। অতএব শ্রী ভগবান বিষ্ণুই শ্রেষ্ঠ সকলে প্রতিপাদন করলেন। বলল, বিষ্ণু ভগবান একই জয়। এইভাবে প্রভু দ্বারকা প্রদেশে লীলা করে চলেছেন। তাদের সেখানকার সমস্ত মহিষীগণ প্রভুর উপরে এত খুশি ছিল সে আর বলার কথা নয়। তারা প্রভুকে দেখে এত তৃপ্তি লাভ করতেন তাও বলার কথা নয়। তারা গোপীগণের মতন ব্রহ্মাজিকেও নিন্দা করেছে। হে ব্রহ্মাজি, তুমি আমাদের কেমনভাবে সৃষ্টি করেছো যে আমাদের এই পলক পড়ে? এতে আমাদের প্রভু দর্শনে বড় ব্যাঘাত সৃষ্টি হয়। তারপরে সমস্ত গোপীগণ, সমস্ত মহিষীগণ, তারা যখন প্রভু রাত্রে নিদ্রিত হতেন তা সেই রাত্রিকেও নিন্দা করতেন। আহা, প্রভু বিশ্রামে আছেন, আমরা প্রভুর সঙ্গে কথা বলতে পারতাম, প্রভুকে সেবা করতে পারতাম, কিন্তু কেন যে এই রাত্রির সৃষ্টি হয়েছে? কেন যে বিধাতা এই রাত্রিকালের সৃষ্টি করেছে? সমস্ত মহিষীগণ কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণ ছাড়া তারা কিছু জানেই না। অথচ প্রভু কেমনভাবে লীলা করেছেন যে একই সঙ্গে 16,108 জনের সঙ্গে বিবাহ করেছে। হে পরীক্ষিত, তাদের আবার 10টি করে পুত্র সন্তান, 1টি করে কন্যা সন্তান, সর্বমোট প্রায় 177,088 সন্তান সন্ততি। এছাড়া এ তো কৃষ্ণের নিজের পুত্র, আর যে সমস্ত পৌত্র পৌত্রী আছে তাদের বংশ তো আরো বিশাল বর্ণনা। জানো তো পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত পুত্রগণ ছিল তাদের মধ্যে 18 জন, মানে 18 জন ছিলেন মহারথী। একজন মহারথীর মধ্যে কত কত গুণ থাকা দরকার! আর প্রভুর পুত্রদের মধ্যে 18 জন ছিলেন মহারথী। তা সেই 18 জনের নাম তুমি শ্রবণ করো। প্রদ্যুম্ন, সাক্ষাৎ কৃষ্ণের ন্যায়, শক্তি পরাক্রম দেখতেও। তারপরে অনিরুদ্ধ, দীপ্তিমান, ভানু, সাম্ব, মধু, বৃহৎ ভানু, চিত্রভানু, বৃক, অরুণ, পুষ্কর, দেববাহু ও শ্রুতদেব, সুনন্দন, চিত্রবাহু, বিরূপ, কবি এবং নগ্রত। এই ভগবান শ্রীকৃষ্ণের 18 জন পুত্র তারা হচ্ছেন মহারথী সব। আর হে পরীক্ষিত, রুক্মী দৌহিত্র অনিরুদ্ধ নিজ মাতামহের পৌত্রীকে বিবাহ করেন। তার গর্ভে প্রতাপী বজ্রনাভের জন্ম হয়। এই বজ্রনাভের কিন্তু যখন সেই যাদবকুলের ধ্বংস হয়েছিল তখন কিন্তু তার কিছু হয়নি। এই বজ্রনাভ তিনি মথুরাপুরীতে রাজত্ব করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের এই 84 ক্রোশ ব্রজমণ্ডল যা লীলাক্ষেত্র তা তিনি সংস্কার করেছেন অনেক জায়গায়। যেমন দেখুন, শ্যামকুণ্ডের মধ্যে যে কুণ্ডটা বর্তমান মধ্যদেশে আছে সেটাকে বজ্রনাভ কুণ্ড বলা হয়েছে। কারণ ওই কুণ্ড সর্বপ্রথম সংস্কার করেন এই বজ্রনাভ। তা এই বজ্রনাভ, এই বজ্রের নাভের পুত্র হচ্ছে প্রতিবাহু, আর প্রতিবাহুর পুত্র হচ্ছে সুবাহু, সুবাহুর পুত্র শান্তসেন, আর শান্তসেনের পুত্র শতসেন। তাদের বংশ চলেছে, তারা কৃষ্ণগত মন, কৃষ্ণগত প্রাণ, তাদের বংশ সকলেই জীবিত ছিল। পরীক্ষিত, এই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের বংশে 56 কোটি যদুবংশী জীবিত ছিল। এছাড়াও আরো যে কত কত ছিল হে পরীক্ষিত তা বলে বোঝানো সম্ভব নয়। তবে পরীক্ষিত, তাদের যদুবংশের বালকদের শিক্ষা দেওয়ার জন্য যে সমস্ত শিক্ষক নিযুক্ত করা হয়েছিল তার সংখ্যাটা শুনবে কি? পরীক্ষিত মহারাজ তো জড়সড় হয়ে বলছে, না তাহলে যখন তাদের বংশ বর্ণনা করা আপনার মতন মহান ব্যক্তি যদি না করতে পারেন, কমপক্ষে শিক্ষক কতজন ছিলেন সেটা শুনে অন্তত এই কর্ণটা একটু মানে শীতল করি। বলছে শোনো, তাদের শিক্ষক ছিল 3,88,00,000 জন, শুধু বালকদের শিক্ষা দেওয়ার জন্য। মাস্টার ছিল 3,88,00,000, আর উগ্রসেন মহারাজের সৈন্য ছিল 10,00,000। ভগবানের কথা শ্রবণী ভগবানকে খুশি করার একমাত্র উপায়, হে পরীক্ষিত, এই যে প্রভু দাপরে যে সমস্ত লীলা করেছেন না, এই কথা কলির মানুষ যদি শুদ্ধ অন্তকরণ নিয়ে শ্রদ্ধান্বিত হয়ে শ্রবণ করে, তাহলে তার তপস্যা করার দরকার নেই, দান করার দরকার নেই, চোখ বুঝে চোখ বন্ধ করে ধ্যান করার দরকার নেই, কৃচ্ছ সাধনের প্রয়োজন নেই, কিছু করার প্রয়োজন নেই। সে যদি সেই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যে যে লীলা করেছেন সেগুলো যদি কেউ শ্রবণ করে, কেউ যদি বলে, কেউ যদি চিন্তা করে, তাহলে তাকে কিছুই করতে হবে না, সে অনায়াসেই ভগবত লোক প্রাপ্ত হবে। হে পরীক্ষিত, যদুবংশের কথা আমি তোমাকে এই যথাসময়ে বর্ণনা করি, মানে যতটুকু বলা প্রয়োজন আমি ততটুকুই তোমাকে বর্ণনা করলাম। তবে জানো তো, ভগবান এই পৃথিবী থেকে দুষ্টগণকে বিনাশ করার পরে তিনি দেখলেন তার নিজ বংশের মধ্যে, যাদব কুলের মধ্যে মহা দুর্মদ দুর্মদ ব্যক্তিরা, তারা একেবারে মানে নিজেদের মান সম্মানের আভিজাত্যে, নিজেদের ঐশ্বর্যের আভিজাত্যে তারা বড় মর্ততা প্রাপ্ত হয়েছে। তাই প্রভুর ইচ্ছায়, অন্য কারো ইচ্ছা নয়, প্রভুর ইচ্ছাতেই কি হচ্ছে, ভগবান দ্বারকাধীশের ইচ্ছাতেই পিণ্ডারক নামক এক ক্ষেত্র আছে দ্বারকা প্রদেশের পাশে এবং দ্বারকার অন্তর্গত এবং দ্বারকার উপবন, সেটাকে পিণ্ডারক ক্ষেত্র বলা হয়েছে। প্রভুর ইচ্ছাতেই সেই উপবনে বিশ্বামিত্র, অসিত, কণ্ব ঋষি, দুর্বাসা মহামুনি, অত্রি, বশিষ্ঠ, নারদাদি মহান মহান ঋষিগণ সেখানে এসেছিল। এবারে তাদের অভিসম্পদের কারণ কিভাবে হচ্ছে আমি সে কথাও তোমাকে শ্রবণ করাব। জানো তো, এবারে প্রভুর ইচ্ছাতেই তারা সেখানে মানে এসে উপস্থিত হলেন। আর অপরদিকে সেই দ্বারকা প্রদেশের যত যত নাগরিক ছিল তারা প্রত্যেকেই ভগবানের প্রতি বিশেষ সন্তুষ্ট ছিলেন। কিন্তু এক ঘটনা ঘটে। কি ঘটনা মহারাজ? সেই নগরে এক ব্রাহ্মণ থাকত, তা তার আবার যে মানে সন্তান হতো সেই সন্তান তৎক্ষণাৎ মারা যেত। তখন অর্জুন দ্বারকা প্রদেশেই রয়েছে, ব্রাহ্মণ সেই মৃত বালককে নিয়ে গিয়েছিল, সেখানে অনুরোধ করেছিল। এবারে তার যখন নবম পুত্র হয়ে মারা গিয়েছে, সেই নবম পুত্রের মৃত শরীরটা নিয়ে গিয়ে রাজদ্বারে রেখে সেখানে সকলেই আছেন, কৃষ্ণ, বলরাম, অর্জুন তথা উগ্রসেন মহারাজ, মহামতি, উদ্ধব, এতদ ব্যতিরেকে আরো আরো সব যাদবগণ রয়েছে। তা সেই ব্রাহ্মণ 9টি পুত্রের এইভাবে মৃত্যু হচ্ছে, সেই নবম পুত্রকে দ্বারে রেখে গিয়ে বলছেন, আজ মানে আমি যে কি বলবো তা ভেবে পাচ্ছি না, আমি মনে করি এই পৃথিবীতে ক্ষত্রিয় শূন্য হয়ে এসেছে, উচিত ক্ষত্রিয়, বলশালী ক্ষত্রিয় আছে বলে আমার মনে হচ্ছে না। আমি কতবার এই দ্বারকা দ্বারে এই সুধর্মা সভায় এসে বলেছি যে আমার পুত্রগণের এইভাবে বিনাশ হচ্ছে, কিন্তু আজ লজ্জার কথা যে এখানে কেউ আমার পুত্র মারা যাচ্ছে তাকে রক্ষা করার মতন কোনো ক্ষত্রিয়ই নেই। কৃষ্ণ বলরাম যদিও চেষ্টা করেছিলেন কিন্তু তারা করেননি, করতে পারেননি বললে আবার অপরাধ হবে, তারা করেননি। হয়তো অর্জুনকেই সেই মানে প্রতিষ্ঠা প্রদান করার জন্য। এবারে যখন ক্ষত্রিয়দের বারংবার এইভাবে অবহেলাজনক কথা ওই ব্রাহ্মণ বলছে, তখন অর্জুন উঠে দাঁড়িয়ে বলছেন, হে ব্রাহ্মণ, আপনি এমন কথা বলতে পারেন না, কুন্তিপুত্র আমি, পাণ্ডুনন্দন, অর্জুন আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার দশম সন্তানকে আমি মরতে দেব না, এটা আমার প্রতিজ্ঞা। ব্রাহ্মণ বলছেন, এখানে কৃষ্ণ বলরাম চেষ্টা করেও সেই কার্য করতে পারেনি, আর তুমি কোথাকার হে বড় ক্ষত্রিয় বীর সেজেছ, কুন্তিনন্দন অর্জুন বলে পরিচয় দিচ্ছ, তুমি যদি না পারো, আমি এই সমস্ত প্রতিজ্ঞা করছি যদি আমি আপনার পুত্রকে না বাঁচাতে পারি তাহলে আমি জ্বলন্ত আগুনে গিয়ে আমার এই শরীরকে ভস্মীভূত করে দেব। বলছেন এত বড় কথা? বলছেন হ্যাঁ এত বড় কথা। ঠিক আছে, ভয়ঙ্কর প্রতিজ্ঞা করে বসল এই অর্জুন, ভগবান কৃষ্ণচন্দ্রের চিন্তাও। এবারে দশম পুত্র যথাসময়ে ব্রাহ্মণীর গর্ভে এলে প্রসবকালের কিছু পূর্বে অর্জুনকে গিয়ে খবর দিলেন। অর্জুন এসে কি করল, বাণ স্বর নিক্ষেপ করে সেটাকে একেবারে ঘিরে ফেলল, কেমন পিঞ্জারা মানে খাঁচার মতো, পাখি যে থাকে খাঁচা, স্বর দিয়ে একটি খাঁচা তৈরি করে ফেলল, বাণের খাঁচা। বলছেন দেখি ওই বালক এবার জন্ম নিলে তার প্রাণ পাখি কেমন করে উড়ে যায় আমি দেখ। যথাসময়ে ব্রাহ্মণী সেই সন্তানকে প্রসব করল, সে একটু ক্রন্দন করল, ক্রন্দন করার পরে তৎক্ষণাৎ সে সেখানেই মারা গেল। অর্জুনের তো মাথা খারাপ হল, অর্জুন সঙ্গে সঙ্গে সেখান থেকে যোগ অবলম্বন করে সংযমিনীতে গেলেন, মানে জমালয়ে, সেখানে পেলেন না, স্বর্গে গেলেন, যক্ষলোকে গেলেন, গন্ধর্ব লোকে গেলেন, বিদ্যাধরী পল্লীতে গিয়ে উপস্থিত হলেন, সমস্ত লোক ভ্রমণ করে তিনি কোথাও সেই বালকের সন্ধান করতে পারলেন। যমরাজ নিজে বলছেন যে হে পাণ্ডুনন্দন অর্জুন, আমি তাকে হরণ করিনি, আমি তাকে নিয়ে আস। অবনত মস্তকে ব্রাহ্মণের সম্মুখে এলেন, সেখানে তিনি কাষ্ঠ একত্রিত করে আগুন প্রজ্বলিত করে তার মধ্যে তিনি ঝম্প প্রদান করে শরীর বিসর্জন করবেন প্রতিজ্ঞা অনুসারে। এবারে যখন তিনি অগ্নিতে ঝম্প প্রদান করতে যাচ্ছেন সে সময় ভগবান কৃষ্ণচন্দ্র এসে তার পেছন দিকটা ধরে ফেলেছে, বল ভক্তবৎসল ভগবান কি জয়। বলছেন হে অর্জুন তুমি কেন মরতে যাচ্ছ? বলছেন কেন প্রভু, আমি সর্বসমক্ষে প্রতিজ্ঞা করেছিলাম আমার মতন বীর ক্ষত্রিয় যদি তার পুত্রকে রক্ষা না করতে পারে আমি প্রাণ ত্যাগ করব, আপনিও জানেন আমি সেই শর্ত পূর্ণ করতে যাচ্ছি। বলছেন না। বলছেন না বললে কি হবে, আমি তো মরবই, আমার বংশে কেউ কখনো প্রতিজ্ঞা করে সেই প্রতিশ্রুতিকে সকলেই পূর্ণ করেছে, আমাকে তা করতে হবে প্রভু। বলছেন না, আমি তোমার পুত্রকে, আমি ব্রাহ্মণের পুত্রকে তোমাকে প্রদান করছি। বলছেন ঠিক আছে, তাহলে আর আমি মরব না। অতি দ্রুতগামী রথে আরূঢ় হয়ে শৈব বলাহকা নন্দকাদি যে প্রভুর রথ, যে ঘোড়া, তা অতি দ্রুতগামী, সেই রথে বসে সপ্ত পর্বত সপ্ত সমুদ্র পার করলেন। পার করে এবারে যে লোকে উপনীত হচ্ছেন সেখানে অন্ধকার, মানে নিজেকে নিজে দেখা যায় না, এত গাঢ় অন্ধকার। অর্জুন তো একেবারে বিভ্রান্ত হয়ে উঠল, বলছেন প্রভু এ তো আপনি সমস্ত জম্বুদ্বীপ আদি শেষ করে সপ্তদ্বীপ শেষ করে আপনি এমন জায়গায় এলেন, এখানে তো ভীষণ ভয় লাগছে, কিছু দেখা যাচ্ছে না। প্রভু বললেন তুমি দেখো তো, আমি তোমার ওই একটা পুত্র নয় দশটা পুত্রকেই ফিরিয়ে এনে দেব। বলছেন এ তো অন্ধকার। প্রভু কি করলেন, সুদর্শন চক্রের চিন্তা করলেন, সুদর্শন চক্র প্রকট হলেন, বল সুদর্শন চক্র কি জয়। এই সুদর্শন চক্র সে তো অন্য কেউ নয় প্রভুই, আরেকটা রূপ। সুদর্শন চক্রের জাজ্জল্য তাই এত পরিমাণে বেশি যে ইহজগতে আমরা যে সূর্য দেখতে পাচ্ছি এর থেকে কোটি কোটি গুণ তার ঔজ্জ্বল্যতা বেশি। সুদর্শন চক্রকে বললেন তুমি অগ্রে অগ্রে রথের অগ্রে অগ্রে আমাদের পথ দেখাও। বলছেন ঠিক আছে। সুদর্শন চক্রের সেই যে তেজ, সেই যে জ্যোতি, অর্জুন সেদিকে তাকাতেই পাচ্ছেন না, বারবার হাত দুটোকে দিয়ে সে আড়াল করছে, কিন্তু সেই ভয়ঙ্কর জ্যোতি থেকে কোনো প্রকারে সে মানে বিরক্তি বোধ মনে করছে, এত জ্যোতি। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার অঙ্গস্পর্শ করলেন অর্জুনের, তারপরে সে দেখতে সক্ষম হল। এবারে চলেছেন সমুদ্রের উপর দিয়ে, চতুর্দিকে গাঢ় অন্ধকার কিন্তু আলোকিত করে রেখেছে এই সুদর্শন চক্র। যখন মহাপ্রলয় হয়, সেই মহাপ্রলয়ের কালে সমস্ত সূর্য আদি তাদেরও, নক্ষত্র আদি তাদেরও বিনাশ হয়, কিছুই থাকে না, সব প্রভুতে গিয়ে মিলিয়ে দেয়। এই সুদর্শন চক্রই তখন সূর্যের কাজটা করে ফেলেন, করেন। সুদর্শন চক্র আগে আগে চলেছেন, পেছনে পেছনে ভগবান শ্রীকৃষ্ণের সেই অতি দিব্য রথ চলেছে, যার মধ্যে এই কৃষ্ণ আর অর্জুন রয়েছে। এবারে যেতে যেতে সেই রথ আর সেই যে সুদর্শন চক্র গভীর জলের ভিতরে প্রবেশ করছে। আগে তো চলছিলেন শূন্যমার্গের উপর দিয়ে উপর দিয়ে, এবারে জল মধ্যে প্রবিষ্ট হলেন। দেখতে দেখতে সেই অলৌকিক রথ তাও জলের মধ্যে প্রবিষ্ট হল। এবারে তার ভিতরে গিয়ে দেখছেন কি যে একজন ভগবান বসে আছেন, তার অনন্ত মুখ আর তার চোখগুলো এত মানে প্রত্যেক অনন্ত মুখ, আবার প্রত্যেক মুখে দুটি করে চক্ষু থাকে সর্পের, সেখান থেকে এত পরিমাণে জ্যোতি বেরোচ্ছে যে সুদর্শন চক্রের থেকেও কোটি কোটি জ্যোতি তার মধ্যে বেশি। অর্জুন সেখানে আর মোটেই দেখতে পাচ্ছে না কিছু। ইনি হচ্ছেন শেষ নাগ অনন্ত দেব। বল শেষ নাগ ভগবান কি জয়। এবারে সেখানে গিয়ে অর্জুন তো একবারে সেই বিশাল সর্প দেখে, শ্বেত সর্প, বলছেন হিমালয় পর্বতের থেকেও আরো বিশাল কায় বিশিষ্ট সর্প। অর্জুন তো প্রভুর পেছন দিকে লুকাচ্ছেন আর কাঁপছেন, বলছেন একই সর্বনাশ, আমি নিজেকে বীর মনে করি কিন্তু এখানে তো এসে দেখছি আমার অবস্থা খারাপ, আমি প্রভুর সঙ্গে আছি তথাপি সেই সাহস যেন আমাকে মানে তিরস্কার করছে। প্রভুকে সেই শেষনাগ প্রণাম জানালেন আর প্রভু সেই শেষনাগকে প্রণাম জানালেন। এবারে শেষনাগ প্রভুর স্তবস্তুতি করলেন, অর্জুন তো একেবারে ভয়ভীত হলেন, অর্জুনকে প্রভু আবার আলিঙ্গন প্রদান করলেন যখন, তখন তিনি সেই সর্পের দিকে তাকাতে সক্ষম হলেন। বিশাল সর্প, দেখুন আমাদের টিকাকার আমাদের আচার্য শ্রীল জীব গোস্বামীপাদ তার টিকার মধ্যে বর্ণনা করেছেন, প্রভু যখন মর্তে স্বয়ং প্রকট হন তখন প্রভুর যে সমস্ত কার্যাদি এই শেষ নাগ দেখাশোনা করেন, এগুলো সব সিদ্ধান্তের কথা। এই শেষ নাগ প্রভুকে স্তবস্তুতি করে বলছেন হে প্রভু, হে ভগবান, আপনার সময় উচিত, আপনার লীলা এখন শেষ হয়ে আসতে চলেছে, তাই আমি আপনাকে সেই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি তো আপনার কাছে যেতে সক্ষম নই, যেতে পারি না। তাই আমি ওই ব্রাহ্মণের 10 পুত্রকে ক্রমে ক্রমে অপহরণ করে এনে আমার কাছেই রেখেছি। তারা ক্রমান্বয়ে কেউ ছোট কেউ বড়ও আছে। তা প্রভু, আপনি হচ্ছেন সেই নারায়ণ ঋষি, আর আপনার পাশে এই যে কুন্তী পুত্র সে হচ্ছে নর ঋষি। নরনারায়ণ ঋষি আপনারা দুজন, আপনাদের এখন পৃথিবীর ভূভার হরণ কার্য প্রায় সম্পূর্ণ। প্রভু বললেন, হা হে শেষনাগ, কিন্তু আমার বংশের মধ্যে যে অত্যাচার আরম্ভ হয়েছে সেটাকে আমি একেবারে নির্মূল করে তারপরে আমি অতি শীঘ্র আমার পরমধামে গমন করব। এই শেষনাগের আরেক নাম হচ্ছে ভৌম পুরুষ। তারপরে একে অপরের প্রতি দণ্ডবাদ প্রণাম করে শেষনাগ তিনি কি করলেন, 10 পুত্রকেই দিয়ে দিলেন অর্জুনকে। কিন্তু প্রভুর ইচ্ছাতেই ওই 10 পুত্রই যেমন ছোট ছোট ছিল, সেই ছোট ছোট নবজাত শিশুদের মতোই প্রাপ্ত হলেন প্রভুর ইচ্ছাতে। ভৌম পুরুষের সঙ্গে ব্যবহারিক যে রীতিনীতি তা সুসম্পন্ন করার পর সেখান থেকে তিনি পুনরায় ভগবান নরনারায়ণ ঋষি মানে অর্জুন আর কৃষ্ণচন্দ্র ভগবান তিনি দ্বারকা প্রদেশে এসে ব্রাহ্মণকে ওই 10 পুত্র একই সঙ্গে প্রদান করলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। এতে তার কোনো প্রকার মানে অর্জুনের যে প্রতিজ্ঞা ছিল মৃত্যু হবে, প্রভু সে তার থেকে রক্ষা করলেন যাতে অর্জুন অগ্নিতে ঝম্প প্রদান না করে। ব্রাহ্মণ তো একেবারে গদগদ, প্রভুর স্তাবিস্তুতি করলেন, অর্জুনকে অনেক প্রশংসা করলেন, তাদের নিজেদের 10 পুত্র একত্রে প্রাপ্ত হয়ে। হে পরীক্ষিত, এইভাবে প্রভু আরো যে কত কত লীলা করেছেন সে বলে বোঝানো যায় না। সে এত এত লীলা যে কখনো কেউ কাউকে বলে বোঝাতে পারে না। প্রভু দেখলেন তাই তো, এখন সেই ভয়ঙ্কর সময় এসেছে। তিনি সেই পিণ্ডরক ক্ষেত্রে সমস্ত মুনি ঋষিদের আসীন করে রেখেছেন, সেখানেই তারা নিজেদের নিত্য নিয়মাদি করছে। কিছু কিছু যদু বালকেরা, যাদবকুলের বালকেরা তারা সেখানে ক্রীড়া আদি করতে যায়। তাদের মধ্যে এবার ধীরে 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 কালের প্রভাব পড়তে লেগেছে। তখন তো কলিকাল আগত দাপর যায় যায় অবস্থা, তখন থেকেই মানে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। সমস্ত বালকেরা তারা বলে যে আমাদের দাদু মহারাজ, আমাদের পিতাজি কৃষ্ণচন্দ্র তিনি বলেন, দেখো আর যা করো করো, যারা মহাত্মাদের সঙ্গে কোনো প্রকার ঠাট্টা করো না, তাহলে কিন্তু অনেক অসুবিধা। তোমাদের যদি দেবরাজ ইন্দ্র বজ্র দিয়েও হত্যা করে আমি তোমাদের বাঁচিয়ে নেব। ভগবান ত্রিপুরারি সে যদি তোমাদের ত্রিশূল দিয়ে বধ করে আমি বাঁচিয়ে নেব। তোমরা যদি সাক্ষাৎ অগ্নিতে ঝম্প প্রদান করেছ আমি বাঁচিয়ে নেব। কিন্তু জেনে রেখো, আমি বাঁচাতে পারবো না সাধুদের কোপানল থেকে। অতএব হে বালকগণ, তোমরা সাধু মহাত্মাদের থেকে দূরে থাকবে, তাদেরকে শ্রদ্ধা ভক্তি দণ্ডবাদ প্রণাম করবে, তাদেরকে দান করবে, তাদের থেকে উপদেশ নেবে, কিন্তু তাদের সঙ্গে কখনো হাস পরিহাসত ছলেও কোনো প্রকার হাসি মজাক করবে না। কিন্তু কালের প্রভাব, প্রভুর ইচ্ছা, সমস্ত বালকেরা একবার চিন্তা করেন, চিন্তা করছে আর কি, যে সাধুরা কিছু জানে না, এই খানিকটা মাথায় জটামটা রেখে লোকের বাড়ি বাড়ি খেয়ে বেড়ায়। এই চিন্তা এসে ঢুকেছে তাদের মাথায়। এই চিন্তা যখন এসে ঢুকেছে, তারা চিন্তা করছে তাই বলে থাকেন, অতএব আমরা একটু পরীক্ষা করে দেখি। তা সব বালকেরা মিলে জাম্ববতী নন্দন শাম্বকে এক স্ত্রী বেশ তৈরি করে দিয়েছে এবং পেটটা আবার বেশ ভেতরে কাপড় চোপড় দিয়ে সুন্দরভাবে ফুলিয়ে গর্ভবতী মহিলা তৈরি করেছে শাম্বকে, একেবারে মহিলা বেশ তৈরি করেছে, আপনারা বুঝতেই পারছেন। এবারে শাম্ব সে যেমন গর্ভবতী মহিলা গমন করে, অল্প দু চার দিনের মধ্যে প্রসব করবে এমন যে ভাব গর্ভপীড়া তা যেমন হয় ঠিক তেমনভাবে কাতরাতে কাতরাতে, মানে হাঁটছে কষ্ট হচ্ছে, সেই কষ্ট প্রদর্শন করতে করতে সাধুদের গিয়ে অন্য বালকেরা প্রণাম করে বলছেন, মহারাজ দণ্ডবত কেমন আছেন? বলে, হ্যাঁ বালকরা তোমরা কি জন্য এসেছো? ত্রিকালদর্শী মহামুনি তারা তো সব দেখে বুঝতেই পাচ্ছেন, সকলেই বুঝতে পাচ্ছেন। তা সমস্ত বালকেরা, তারা সব যুবক, তারা গিয়ে বলছেন, বাবা আপনি তো দেখছি খুব তেজস্বী, তা আমরা এসেছি আমাদের এই পুত্র মানে আমাদের এই বধু তার গর্ভে মানে সন্তান কি হবে, তার ইচ্ছা যে তার একটি পুত্র, তার পুত্র হবে না পুত্রী হবে? কোন কোন সাধু তারা বলছেন, ছি 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 যাও 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 অন্যদিকে যাও। আবার কর্ণ ঋষির কাছে গিয়েছেন কণ্ব একটু মানে শান্ত স্বভাবের, তিনি বলছেন, হায় রে যে বংশে ভগবান অবতীর্ণ হয়েছেন সেই বংশের বালকদের এই দুর্মতি। তিনি বলছেন, হে বালকেরা তোমরা এই হাসি মজা সাধুদের সঙ্গে করো না। সব বালকেরা বলছে, জানে তো না কিছু, ভাবটা এমন করছে যেন একবারে সব জেনে বসে আছে। এবারে আরেক সাধুর কাছে গেল অত্রি ঋষি, তিনিও শান্ত, তিনি বলছেন, হে বালকগণ এমন করতে নেই, দেখো তোমাদের বংশে সাক্ষাৎ প্রভু অবতীর্ণ হয়েছেন, তিনি আমাদের কত মান সম্মান দেন আর তোমরা আমাদের উপহাস করছো, এমন করতে নেই, যাও তোমরা অন্যদিকে যাও। সব সাধুদের কাছে যাচ্ছেন, আর তারা যখন এমন বলছে সব বালকেরা হেসে হেসে উপহাস করে বলছে, বলে জানে তো না কিছু, লোকের গৃহে গৃহে গিয়ে শুধু পেট পুরে ভালো মন্দ লাড্ডু রাজভোগ গোলাপজাম ইত্যাদি খেয়ে আস, জানে না কিছু আবার বড় বড় কথা। এবারে গিয়েছেন দুর্বাসা ঋষির সমীপে, দুর্বাসা ঋষির সমীপে গিয়ে বালকেরা বলছেন যে আপনি তো দেখছি খুব তেজস্বী সাধু, আচ্ছা বলুন তো শুধু লোকের বাড়ি কি খেয়ে বেড়ান, একটু সাধুদের আমাদের গৃহীদের যাতে মঙ্গল হয় সে বিষয়ে কিছু বলুন। দুর্বাসা ঋষির তো চোখ বড় বড় হয়ে গেছে, বলছেন কি বলবো? বলছেন, আচ্ছা আপনি বলুন আমাদের এই বধূর গর্ভে পুত্র সন্তান হবে না কন্যা সন্তান? বলে, না পুত্র না কন্যা। ক্রোধিত হয়ে বলছেন যে ওর গর্ভে এক মুসল হবে যা তোমাদের যদুবংশ নাশের কারণ হয়ে দাঁড়াবে, যাও। সঙ্গে সঙ্গে কাপড় চোপড় খুলে দেখে বিশাল এক মুসল। এই কথা কৃষ্ণ সমীপে গমন রেখে মানে কৃষ্ণ সমীপে গমন করে গোপন করে কি করেছেন, উগ্রসেন মহারাজের কাছে গিয়েছে, কৃষ্ণের কাছে গোপন থাকলো কথাটা। উগ্রসেন মহারাজ তিনিও দেখলেন সাধু অপমান কৃষ্ণ সহ্য করবে না, তাই তিনিও গোপন রাখ। কিন্তু হচ্ছে তো প্রভুর ইচ্ছায়, একদিকে ঋষি শাপাগ্রস্ত যাদবকুল আর অপরদিকে সতী মানে মাতা গান্ধারী, তার যখন শতপুত্র মারা গিয়েছিল তিনি রোদন করতে করতে কৃষ্ণের কাছে গিয়ে বলেছিলেন যে হে কেশব, আজ আমার শতপুত্রকে তুমি বিধ্বংস করলে মেরে ফেললে। বলছেন এ তো কালের কবলে তারা পড়ে মারা গেছে। গান্ধারী সে পরিষ্কারভাবে জানত সাক্ষাৎ পরব্রহ্ম হচ্ছেন এই দ্বারকাধীশ কৃষ্ণ, পরম সতীত। তাই বলছেন, হে কেশব, তুমি যদি চাইতে এই যুদ্ধ না হয়ে আপনা আপনি সমস্ত ভ্রাতারা মিলিত হয়ে থাকতে পার, তুমি চাইলে, তুমি সত্য কথা বলো, তা হতো কিনা? বলছেন, হা দেবী গান্ধারী, আমি চাইলে তো সব কিছুই হয়। বলে, তুমি চাওনি, দেখো আজ যেমন আমার বংশ নাশ হয়েছে, তোমারও ওই যাদবকুল সব নাশ হয়ে গেছে, একই সঙ্গে দুটি অভিশাপ প্রাপ্ত হয়েছে। এবারে সেই মুসলকে কৃষ্ণের কাছে এই বিষয়ে গোপন রেখে উগ্রসেন মহারাজ বললেন, ঠিক আছে, এই মুসলটাকে ঘষে 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 চূর্ণ করে সমুদ্রের জলে ফেলে দাও। এবারে সেই গুঁড়ো তো পাউডারের মতো হয়েছে, সেগুলো যখন সমুদ্রে ছেড়ে দিয়েছে, সমুদ্রের ঢেউ স্বাভাবিক তীরের দিকে আসে, সেই মুসল চূর্ণগুলো সব চলে আসলো এই পাড়ে পাড়ে সমুদ্রের তীরে তীরে। সেখানে এরোকা নামক এক তৃণবিশিষ্ট বৃক্ষ, এরোকা তৃণবিশেষ। তাই এরোকাটা কেমন, যেমন নল গাছ হয়, নল গাছ হয়তো আপনারা দেখেছেন, সেই নল গাছে যেমন গাঁট আছে, এতে গাঁট নেই, এটা গাঁটবিহীন এরোকা। এটা বজ্রের মতো শক্ত, যেমন কেউ কেউ হয়তো মানে সুন্দরবন এলাকায় গিয়ে দেখবেন গরান নামক এক ধরনের মানে কাঠ পাওয়া যায়, ভীষণ শক্ত, তার থেকেও মানে অনেক বেশি শক্ত, বজ্রের ন্যায় শক্ত। সেই বৃক্ষ, সেই এরোকা বৃক্ষ হয়ে গেল। আর অবশিষ্ট ঘষতে 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 যে কিঞ্চিত মুসলের অন্তিম ভাগ ছিল, সেটা সমুদ্রের জলে ফেলে দাও। কোনো এক মৎস্য ওই যে ফেলে দেওয়া অংশ, মুসলের অল্প ছোট ভাগ, সেটা এক মৎস্যে গিলে খেয়ে ফেলল। আর অন্যান্য মৎস্যদের সঙ্গে সেই মৎস্য জেলেদের জালে ধরা পড়ল। কোনো এক ব্যাধ, তার নাম জরা, জরা নামক ব্যাধ সেই মাছকে যখন কাটলো, তার থেকে সেই মুসল প্রাপ্ত হয়ে চকচক করছে, সেটাকে দিয়ে একটি তীর তৈরি করলো। সে বাকি প্রসঙ্গ পরে আসবে। এইভাবে বইয়ে দেওয়া হল। সকলেই কৃষ্ণের কাছে গিয়ে ভয়ে আর কেউ কথা, কেউ কোনো কথা বললেন না। এবারে প্রভু চিন্তা করছেন, ঋষি শাপাগ্রস্ত এই কুল, এখন তো যেমন হে পরীক্ষিত, বেণুতে বেণু ঘর্ষণ হলে যেমন সেই বংশ বাগান পুড়িয়ে ছাই হয়ে যায়, এখন দেখবে এই যাদবগণ যাদবগণের মধ্যে যুদ্ধে উদ্যত হয়ে তারা একে একে মারা যাবে। প্রভুর কাছে এই বিষয় গোপন রাখলেন, কিন্তু সর্ব অন্তর্যামী প্রভুর ইচ্ছাতেই সব হচ্ছে। তিনি প্রাতকালে স্নান আদি করে তিনি যখন ধ্যান করছেন, সেই ধ্যানের মধ্যে দেবর্ষী নারদকে তিনি খবর পাঠাচ্ছেন। কি খবর? হে দেবর্ষে, আমার পিতামাতাকে আমি পূর্ণরূপে জ্ঞান প্রদান করতে পারি না, তুমি এসে তাদের বৈষ্ণবীয় জ্ঞান, ভাগবতীয় জ্ঞান প্রদান কর। এবারে দেবর্ষী নারদ সেখানে যথাসময়ে এলেন। তিনি তো আসার জন্য উৎসুক, তিনি সর্বদাই প্রভুকে দেখে সন্তুষ্টি লাভ করেন। বল দেবর্ষী নারদ কি জয়। দেবর্ষী নারদ এসে বসুদেবের সঙ্গে দেখা করলেন। বসুদেবের আনন্দের আর শেষ নেই, তিনি স্তব স্তুতি করে চরণ দৌত করে সেই জল, চরণ দৌত জল পিতা বসুদেব মাতা দেবকী পান করলেন এবং মস্তকে ধারণ করলেন। তারপরে বলছেন যে সাধুদের গৃহীদের গৃহে আসা মানে কি, গৃহীদের মঙ্গল সাধন করা। তা হে দেবর্ষে, আপনার মতন সাধুর চরণ রজ যে আমাদের মতন গৃহীর গৃহেতে পড়েছে, এতে আমরা বাস্তবিক ধন্য। হে দেবর্ষে, আপনি আমাদের এমন কিছু জ্ঞান প্রদান করুন যাতে আমরা এই ভবসাগর থেকে উত্তীর্ণ হতে পারি। আর আমি শুনেছি যে আমার পুত্র এই কৃষ্ণ, সে যে সাক্ষাৎ পরব্রহ্ম, তা আমি আপনার থেকে এবং সেই সমস্ত মানে সামন্ত পঞ্চক তীর্থে মুনি ঋষিদের থেকে আমি অবগত হয়েছি। অতএব আপনি আমাকে এমন জ্ঞান প্রদান করুন যা শ্রবণ করে আমার আর মানে এই সংসারের প্রতি বিন্দু মাত্র যাতে আর মায়া মোহ মমতা কিছুই না থাকে। বলছেন দেখুন, তারা নিজেদের কথা বলেননি, দেবর্ষি নারদ তিনি যদি নিজে কিছু বলেন তাহলে সেটাই একটি পুরাণ তৈরি হয়ে যায়, তিনি কখনো বাজে কথা বলবেন না। প্রভু ভগবান তিনি যদি কিছু বলেন তাহলে সেটা বেদ হয়ে যাবে, কিন্তু ভগবান নিজের কথা কিছু বলেন না, আর দেবর্ষি নারদও কখনো বলেন না, তারা কিছু বললে শাস্ত্রের উপমা দিয়েছে। তিনি বলছেন যে হে বসুদেব, হে দেবী দেবকী, তোমরা তো মহাপুণ্যবান মহাভাগ্যবান যে সাক্ষাৎ পরব্রহ্মকে তোমরা পুত্ররূপে প্রাপ্ত হয়েছ, তোমরা মহান। কিন্তু সেই ভগবানকে নিজের পুত্র বলে মনে করো না, তিনি হচ্ছেন সকলের আদিপুরুষ, সকলের পরম পিতা। অতএব তোমরা এই সমস্ত ভুলে গিয়ে একমাত্র ভাগবতীয় ধর্ম অবলম্বন করো, বৈষ্ণবীয় ধর্ম অবলম্বন করো, তাহলেই মানে সেই প্রভুকে সব সময়ের জন্য, জন্ম জন্মান্তরের জন্য, চিরতরের জন্য প্রভুকেই প্রাপ্ত হবে। হে বসুদেব, একবার নিমি মহারাজ তিনি ছিলেন পরম ধার্মিক, তিনি এক যজ্ঞ করছিলেন, বিশাল যজ্ঞ, সমস্ত দেবতা মানব গন্ধর্ব কিন্নর উরগগণ মহরগগণ সকলেই সেই যজ্ঞে অংশগ্রহণ করেছিল। অকস্মাৎ তার সেই যজ্ঞক্ষেত্রে নবযোগীন্দ্রের প্রাদুর্ভাব ঘটল, বল নবযোগীন্দ্র মহারাজ কি জয়। এই নবযোগীন্দ্র মহারাজকে স্বয়ম্ভুব মনু এবং শতরূপার থেকে দুই পুত্র হয়। হে পরীক্ষিত, একজন হচ্ছেন প্রিয়ব্রত, আরেকজন উত্তানপাদ। এই প্রিয়ব্রতের পুত্র হচ্ছে আগ্নিদ্র, আগ্নিদ্রের পুত্র নাভি, নাভি আবার মেরুদেবীকে বিবাহ করেন। তারা অনপত্য ছিল, তারা এক বিশাল যজ্ঞ করল, পুত্রেষ্ঠী যজ্ঞ। ভগবান এলেন, দর্শন দিলেন, তারা তো প্রভুকে দেখে গদগদ হয়ে অশ্রু বিসর্জন করছিলেন, কিছু বলতে সক্ষম হন। ঋত্বিকগণকে বললেন হে পুরোহিত বৃন্দ, তোমরা যখন যজমানের ইচ্ছানুসারে যজ্ঞ করেছ, তিনি আমাকে দেখে গদগদ হয়ে গেছেন, কিছু বলতে পারছেন না, তোমরাই অভিপ্রায়টা বলো। বলছেন প্রভু, এই নাভি মেরুদেবী অনপত্য, কোনো সন্তানাদি নেই, তাই তারা আপনার ন্যায় পুত্র প্রাপ্ত হতে চায়। বলছেন ওহো, আমার ভক্তের ইচ্ছা তো আমি পূরণ করি, তাই নাভি মেরুদেবী হতে প্রভু অংশে এলেন ঋষভদেব, ইনি ভগবান অংশ। বলল ঋষভদেব ভগবান কি জয়। এই ঋষভদেবের শতপুত্র, শতপুত্রের মধ্যে ভরত হচ্ছেন জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ। তিনি এমনভাবে রাজত্ব পরিচালনা করেছিলেন যে এই পৃথিবীর নাম ছিল অজনাববর্ষ। তিনি যখন রাজ্য পরিচালনা করলেন তার নামে নাম হল ভারতবর্ষ। হে পরীক্ষিত, তার এক পুত্র ভরত মহারাজ, তিনি শশাগড়া পৃথিবীর রাজা হয়েছিলেন, একচ্ছত্রপতি, সপ্তদ্বীপ বরেচ্ছায়া। আর নজন হচ্ছেন তাদেরকে তিনি নটি দ্বীপ ভাগ করে দিয়েছিলেন, আর তার মধ্যে আবার নজন নবযোগীন্দ্র তারা সনক সনন্দন আদির মতন নির্বিঘ্নে নির্বাধায় সর্বত্র গমনাগমন করতে পারেন। আর বাকি যে 80-81 জন ছিলেন তারাও ছিলেন সব মানে ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করেন, আজন্ম ব্রহ্মচর্য হয়ে যান। তা সেই নবযোগীন্দ্র হে পরীক্ষিত মহারাজ নিমি মহারাজের যজ্ঞে এসে উপস্থিত হলেন। নিমি মহারাজ তিনি তো আনন্দে আর বাঁচেন না, আহা আজ আমার যজ্ঞ সম্পূর্ণ হয়েছে যে সনক সনন্দন আদির ন্যায় এই নবযোগীন্দ্রগণ তাদের পূজা করলেন, তাদের চরণ দৌত করলেন, তাদের চরণদক পান করলেন, অবশিষ্ট মস্তকে ধারণ করলেন সবংশ। তারপরে নিমি মহারাজ বলছেন যে হে যোগীন্দ্রগণ আপনাদের আমি কি বলি, আপনাদের আমি বারংবার নমনই করি, আমার মতন গৃহী ব্যক্তি আপনাদের কাছে কি বা প্রশ্ন করতে পারে। তা যে প্রশ্ন করেছেন নবযোগীন্দ্র যে উত্তর দিয়েছেন তা যদি টিকার সঙ্গে যদি শ্রবণ করা হয় 1 মাস লাগবে, তা আমরা ঠিক পারায়ণ অনুসারেই শ্রবণ করছি। এবারে কি হলো, তিনি বললেন যে প্রভু আমাদের আমরা কি করে প্রভুকে প্রাপ্ত হব। তা সর্বপ্রথম মানে কবি মহারাজ বলছেন, কবি যোগীন্দ্র নবযোগীন্দ্রের মধ্যে প্রথম, তিনি বলছেন ভগবানকে প্রাপ্ত হলে হতে হলে একমাত্র সেই ভগবানের পাদপদ্মেই শরণ গ্রহণ করতে হবে, আর সেই প্রভুর কথা শুনতে হবে, সেই প্রভুর কথা বলতে হবে, আর সেই প্রভুর কথাই হৃদয়ঙ্গম করে চিন্তন করতে হবে। তাহলে হে নিমি মহারাজ যথাসময়ে তাকে পাওয়া যেতে পারে। এবারে ভগবান কোথায় কোন জায়গায় গিয়ে তপস্যা করলে তাকে পাওয়া যাবে, আমি একবারে সারাংশ বলছি, মানে এক একটি অধ্যায় এক এক লাইনে বলে যাচ্ছি সারাংশ। সেখানে দ্বিতীয় হরিনাম হবি নামক যে যোগেন্দ্র তিনি বলছেন যে দেখুন হে রাজন, দেখো প্রভু সর্বত্র বিদ্যমান, যে কোনো জায়গাতেই রণে বনে জঙ্গলে গৃহে যে কোনো স্থানেই হোক না কেন, যখনই প্রভুর সঙ্গে মনকে সংযুক্ত করা যাবে তখনই প্রভুর দর্শন সেখানেই পাওয়া যাবে। যে একেবারে হিমালয়ে গেলেই পাওয়া যাবে এমন কোনো কথা নয়, মনসংযোগটাই হচ্ছে মুখ্য। এবারে তিনি জিজ্ঞাসা করছেন যে হে যোগীন্দ্র মহারাজগণ ভগবানের মায়াটা কেমন। তখন তৃতীয় যোগীন্দ্র অন্তরীক্ষ মহারাজ তিনি বলছেন এ তো অনেক কঠিন প্রশ্ন করেছ, এবং তিনি আরো বলছেন এই প্রশ্ন আমি সনক সনন্দন আদিকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু তারা আমাকে বলেননি কেন। বলছেন ঠিক আছে সেটাই শোনো, তুমি যখন চতুষ্ণের কাছে এই মায়ার স্বরূপ জানতে চেয়েছিলে তখন তুমি অনিবিজ্ঞ ছিলে, বালক ছিলে, সেই কারণে তোমার ওই প্রশ্নের উত্তর দিতে তিনি চান, কারণ তুমি বুঝতে পারতে না, এখন তুমি বুঝতে পারবে, এখন তোমার মধ্যে সেই তপ সংযম এসেছে। এই মায়া বড় বড় মুনি ঋষিগণ পর্যন্ত বিভ্রান্ত হয়ে যান। কে বলছেন? অন্তরীক্ষ মহারাজ তৃতীয় যোগীন্দ্র। বড় বড় মুনি ঋষিগণ পর্যন্ত একেবারে বিভ্রান্তিত হয়ে যান। তিনি এই বিশ্ব সৃষ্টি করছেন, তিনি মানে পরিচালিত করছেন, আবার তিনি সংহার করছেন। যখন তিনি সংহার করে নিলেন তখন সর্বপ্রথম কি হয়, বৃষ্টি হয়, মুষল ধারায় বৃষ্টি হয় হাতি সুরের মতন শত বৎসর। তারপরে এমন রৌদ্র ওঠে যে সূর্যের দ্বাদশটি দ্বার খুলে দেওয়া হয়, সমস্ত জলকে চোষণ করে নেন। তারপরে দেখতে দেখতে অনন্ত অনন্তনাগ তিনি নিঃশ্বাসের দ্বারা এই ত্রিলোককে একেবারে শুষ্ক করে ফেলেন। তারপরে আবার বৃষ্টি হয়, তখন প্রভু একেবারে অনন্ত শয্যায় শায়িত থাকেন। তাই এই প্রভুর মায়া এ বড় ভয়ঙ্কর, এ সাধারণ ব্যক্তিরা কোনো প্রকারেই এর ধ্যান ধারণা করতে পারে না। এবারে প্রবুদ্ধ চতুর্থ যোগীন্দ্র মানে প্রবুদ্ধ মহারাজ তাকে প্রশ্ন করছেন যে হে যোগীন্দ্রগণ, এই প্রভু যে একমাত্র শরণদাতা, তা সেই প্রভু ছাড়া দ্বিতীয় কেউ আছেন কি? বলছেন না না, সেই পরব্রহ্ম সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাধা গোবিন্দ ছাড়া কেউ কখনো কোনো অবস্থাতেই মুক্তি মোক্ষ লাভ করতে পারে না। যত দেবদেবী আছেন তারা কেউ কখনো মোক্ষ প্রদান করতে পারেন। যেমন আমাদের পরমহংস শ্রী রামকৃষ্ণ দেব, তিনি মাতার সঙ্গে তার এমনভাবে ওতপ্রোত ভাব ছিল, তিনি যদি বলেছেন মা, তা মা সম্মুখে প্রকট হতে সকলেই জানেন, যা সাধারণ স্কুল কলেজেও পড়ানো হয়। একেবারে অন্তিম চরণে তিনি যখন একেবারে বৃদ্ধাবস্থা, তখন তিনি মাকে ডেকে বলছেন, মা আমি তো বহুকাল তোমার উপাসনা করলাম, এখন তুমি আমাকে মুক্তি দাও। তখন মা বলছেন যে হে পুত্র, তুমি আমাকে অনেক শ্রদ্ধা করো, আমিও তোমাকে নিজের পুত্রের থেকেও অত্যাধিক স্নেহ করি, কিন্তু আমি মুক্তির অধিকারিণী দেবী নই, মুক্তি দেওয়ার সামর্থ্য রাধা গোবিন্দ ছাড়া আর কেউ নেই, অতএব তুমি যাও শ্রীরাম বৃন্দাবনে গিয়ে সেখানে বৈষ্ণবীয় মন্ত্রে দীক্ষিত হয়ে রাধা গোবিন্দের উপাসনা। মা পরিষ্কার বলে দিলেন। প্রবুদ্ধ মহারাজ নিমি মহারাজকে বললেন, একমাত্র মুক্তি মোক্ষ দিতে পারেন রাধা গোবিন্দ, এতদ্ব্যতি রেখে আর কেউ পারেন না। এবারে এই বিশ্বের কিভাবে সৃষ্টি হয়েছে সে প্রসঙ্গ আমরা প্রথম দিকেই শ্রবণ করেছি। পিপ্পলায়ন ঋষি তিনি এই বিশ্ব সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করে শ্রবণ করাল। এবারে প্রশ্ন করছেন, হে যোগীন্দ্রগণ, নিমি মহারাজ প্রশ্ন করছেন যে ভগবানের এই লীলাটা কেমন, তিনি কেমনভাবে লীলা করেন, কেমনভাবে অবতার গ্রহণ করেন, যা আমরা পূর্ব দ্বিতীয় তৃতীয় স্কন্ধে সম্পূর্ণরূপে শ্রবণ করেছি। প্রভুর যে ২৪ অবতারের বর্ণন তা করল। বলছেন আবিরহত্র ঋষি, ষষ্ঠ যোগীন্দ্র, আবিরহত্র ঋষি বলছেন যে ভগবানের লীলা অনন্ত। হে নিমি মহারাজ, সেই ভগবানের লীলার কোনো আদি অন্ত মধ্য বলে কিছু নেই, অনন্ত বলা হয়েছে। দেখো তার অবতার চতুষ্ণ তারা অবতীর্ণ হয়ে সমস্ত জায়গায় বেদ ধর্ম প্রচার করেছে। তারপরে বরাহ ভগবান তিনি অবতীর্ণ হয়ে কি করেছেন, পৃথিবী ধরিত্রী দেবীকে উদ্ধার করেছেন, দুষ্ট হিরণ্যাক্ষকে বধ করেছেন, তারপরে গজেন্দ্র মক্ষণ ইত্যাদি ইত্যাদি বামন অবতার, তারপরে সেই মৎস্য রূপ ধারণ এবং সেই মোহিনী রূপ ধারণ এবং কুর্ম অবতার ইত্যাদি ইত্যাদি অবতার সকলের বর্ণন করলেন। যে প্রভু আসেন জীবের হিতার্থে, ভক্তগণের মঙ্গলার্থে, আর অন্তিম সময়ে কল্কি ভগবান তিনি প্রাদুর্ভূত হয়ে কি করবেন, তিনি আবির্ভূত হয়ে সমস্ত দুষ্ট রাজন্যবর্গকে বিধ্বংস করে দেবেন, তীক্ষ্ণধার অসি ধারণ করে শ্বেত অশ্বে আরূঢ় হয়ে তিনি সমস্ত দুষ্ট রাজনেতাদের মস্তক কেটে তছনছ করে দেবেন, দিয়ে তিনি পুনরায় ধর্ম সংস্থাপনা করবেন, তখন আরম্ভ হবে প্রেম যুগ মানে সত্য যুগ আরম্ভ হয়ে যাবে। সমস্ত ২৪ অবতার বর্ণনা করলেন। এবারে সমস্ত বর্ণ ধর্ম কেমন সে বিষয়ে এগিয়ে এলেন ঋষি চমস। তিনি বললেন, সমস্ত ধর্ম এবং সমস্ত বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ইত্যাদি ইত্যাদি যারা যারা উৎপন্ন হয়েছেন সব প্রভুর থেকে স্থান বিশেষ, তা প্রত্যেকে কেউ কোনো অংশে নুনো নন। আবার নুনো, যারা প্রভুকে ভজনা করেন না তারা যদি উচ্চ কুল জন্ম নেয়, তথাপি তাদের জন্মধিক, তাদের জীবন ধারণ বৃথা। কিন্তু কেউ যদি শূদ্র সপচভাজি মানে কুকুরভোজী চণ্ডালের গৃহেও জন্মগ্রহণ করে যদি কৃষ্ণ ভজে, তাহলে সে সর্ববর্ণের মধ্যে শ্রেষ্ঠ। আর অনেক বিস্তারিত বলছেন, আমরা তো এক এক মানে পঙ্ক্তিতে যাচ্ছি। এবারে তিনি যুগাবতার বর্ণনের বিষয়ে জানতে চাইলে করভাজন ঋষি তিনি এই ভগবানের কোন কোন যুগে কি কি অবতার তিনি পূর্ণরূপে আবার বর্ণনা করলেন। আর দ্রমিল ঋষি তিনি ভগবানের অনন্ত গুণ, তিনি এই সমস্ত ব্রহ্মাণ্ডপুরী নির্মাণ করে আবার মাকড়সা যেমন জাল বিস্তার করে আবার নিজের ইচ্ছানুসারে কি হয় তার নিজের মধ্যেই সংগোপন করে নেয়, তা প্রভু তদ্বাদ তিনি তাই করেন, নিজের ইচ্ছানুসারে সৃষ্টি করেন, নিজের ইচ্ছানুসারে সৃজন করেন, নিজের ইচ্ছানুসারে তিনি সংহার করেন, আবার সেই পূর্বের ন্যায় হয়ে যায়। আবার যখন তার ইচ্ছা হবে তিনি আবার এই সৃষ্টিকার্য সংরচনা করে থাকেন। এবারে বসুদেব এই বৈষ্ণবীয় জ্ঞান প্রাপ্ত হয়ে দেবর্ষী নারদকে পুনঃ পুনঃ ধন্যবাদ প্রদান করতে করতে তিনি বলছেন, হে দেবর্ষে, আজ আমি আপনার মতন মহান ব্যক্তির সংসর্গ লাভ করে আমি এই মায়া থেকে উত্তীর্ণ হতে পেরেছি। এখন আর আমার কোনো মায়া মোহ মমতা নেই এবং আমি সমস্ত কিছু সেই কৃষ্ণের চরণে সমর্পণ করছি। পূর্ণ জ্ঞান প্রাপ্ত হলেন, একে বলা হয় ভাগবতীয় জ্ঞান। এই ভাগবতীয় জ্ঞান প্রাপ্ত হয়ে বসুদেব সর্বদাই এবং মাতা দেবকীও সর্বদাই প্রভুর চরণ চিন্তন, প্রভুর লীলা কথা স্মরণ ছাড়া আর অন্য কিছু মায়া তাদের স্পর্শ করতে পারল না। কেন? এই যে ভগবত তত্ত্ব শ্রবণ করার ফলে তাদের সমস্ত মায়া মোহ সব দূরীভূত হয়েছে। এবারে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি দ্বারকা প্রদেশে অবস্থান করছেন, 125 বছর লীলা সুসম্পন্ন হতে চলেছে। সে সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সনকাদি মরুদগণ ইন্দ্রসহ মরুদগণ এলেন, আদিত্য বসু অশ্বিনী কুমারদ্বয় ঋভুগণ অঙ্গিরা রুদ্রগণ বিশ্বদেবগণ সাধ্য দেবতাগণ গন্ধর্বগণ অপ্সরাগণ নাগ সিদ্ধ চারণ গুর্জক ঋষিগণ পিতৃগণ বিদ্যাধরগণ ও কিন্নরগণ কৃষ্ণ দর্শনের জন্য তারা দ্বারকায় আসল। দ্বারকাতে এসে সকলে পৃথক পৃথক রূপে স্তব স্তুতি করছেন প্রভুর। পৃথক পৃথক রূপে যখন স্তব স্তুতি করছেন এবং সকলের ওই একই উদ্দেশ্য যে হে প্রভু, হে ভগবান, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাদের নাম বলা হয়েছে প্রত্যেকেই স্তব স্তুতি করলেন, দণ্ডবত প্রণাম করে বলছেন যে প্রভু, আপনি তো এই ধরাধামে 125 বছরের জন্য আপনি এসেছিলেন, তা সেই কাল তো সুসম্পন্ন হয়েছে, তা কৃপা করে আপনি সেই সত্য ধামে পরম ধামে আসুন, তাহলে আমরা নিশ্চিন্ত হয়ে যাই, কারণ আপনি না থাকলে আমাদের ভয় থাকে, আপনি থাকলে আমাদের আর কোনো ভয় থাকে না। তা প্রভু, এখন তো আপনার লীলা হয়েছে, এখন যদি আপনি কৃপা করেন, প্রভুকে আদেশ তো করতে পারেন না, এখন যদি আপনি কৃপা করেন তাহলে আপনি পরম ধামে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র প্রত্যেককে সম্মান প্রদর্শন করে বলছেন যে হে সমস্ত লোক থেকে আগত সকলকে আমি অভিনন্দন জানাই এবং তোমরা যে আমার কাছে এসে আমার কথাকে বর্ণন করেছ, আমার যাওয়ার কথা বর্ণনা করেছ, তা আমি চিন্তা করেছিলাম, সেই কারণেই তোমরা এসেছ। কিন্তু জানো তো আমার একটু কাজ এখন বাকি আছে। সমস্ত লোক থেকে আগত তারা হস্ত জোড় করে বলছেন, প্রভু কি কাজ বাকি আছে? বলছেন, দেখো আমি তো সমস্ত দুর্মদদের বিনষ্ট করেছি সেই পাণ্ডবদের লক্ষ্য করে, কিন্তু আমার বংশেই এখন বড় উন্মত্ততা প্রাপ্ত হয়েছে যাদবগণ। তারা শক্তিশালী, কাউকে মানে না, কাউকে ভয় করে না, তারা ঋষিশাপাগ্রস্ত আমার ইচ্ছাতে হয়ে গেছে। অতএব তাদের বিনাশ সাধন করে আমি তাদেরকে সঙ্গে করে নিয়েই আসছি, আর অসুবিধা নেই। এবারে প্রভু এই কথা ব্যক্ত করলেন সমস্ত যাদব সমীপে। যাদবগণকে বললেন, হে যাদবগণ, বয়োজ্যেষ্ঠ যারা ধার্মিক তাদের সকলকে একত্রিত করে প্রভু বললেন, দেখো আমাদের কুল এখন ঋষি শাপাগ্রস্ত হয়েছে, অতএব আমাদের এখন উচিত যে আমরা এই ক্ষেত্র ছেড়ে প্রভাস ক্ষেত্রে চলে যাই, এবং প্রভাস ক্ষেত্রে গিয়ে আমরা সেখানে দান, ধ্যান, তপস্যা, শ্রদ্ধায়, ব্রত এবং যজ্ঞাদি প্রচুর পরিমাণে দান করি আমরা, তাহলে আমাদের মানে কিছু ভালো গতি হবে, সৎ গতি হবে। বলছেন ঠিক আছে, সমস্ত যাদবগণ যারা ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত তারা বলছেন ঠিক আছে, তাহলে আমরা সকলেই সেখানে যাব। সকলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, নিজের নিজের সামান সামগ্রী সব মানে রথে এবং শকটের মধ্যে করে রাখছেন। রাখতে রাখতে তারা চিন্তা করছেন যে আর কি কি নেওয়া যায়, কিভাবে সেখানে গিয়ে যাগযজ্ঞ করা যায়, এই সমস্ত চিন্তা করছে। উদ্ধবজি মহারাজ তিনি এই কথা শুনতে পেলেন, তিনি রাজকার্যে বহির্দেশে ছিলেন। তিনি এসে কি করলেন, প্রভু যেখানে উপবেশন করেছিলেন সেখানে সেখানে এসে তিনি রোদন করছেন। বলছেন, হে প্রভু আমি সব বুঝতে পেরেছি যে আপনি এখন আমাদের ছেড়ে স্বধামে গমন করবেন, কিন্তু হে প্রভু আমি কখনো আপনাকে ছেড়ে থাকিনি, আপনাকে ছেড়ে আমি এক তিলও থাকি না। শ্রী বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামীপাদ তার স্বরচিত গ্রন্থে বর্ণনা করেছেন যে উদ্ধবজি মহারাজের সঙ্গে কৃষ্ণের এত সুন্দর মিল ছিল ওতপ্রোতভাবে যে ভগবান স্বয়ংকক্ষে যেমন কারো প্রবেশ নিষিদ্ধ হয়, কিন্তু প্রভু স্বয়ংকক্ষে থাকলেও প্রভুর চরণ সেবা করতে করতে উদ্ধব তার মস্তকটি তার চরণে রেখে বসেই সেখানে ঘুমিয়ে পড়ত। তাই সেই উদ্ধবের আজ কি বিরহ বেদনা! সেই উদ্ধব তিনি রোদন করতে করতে প্রভুর চরণে মস্তক নাবিয়ে মস্তক ঠেকিয়ে বলছেন, হে প্রভু আমাকে কোনো জ্ঞান আপনি প্রদান করবেন না, আমি আপনার সঙ্গে চলে যাব, আমি আপনাকে ছেড়ে এক তিল মাত্র এক ক্ষণিকের জন্য জীবিত থাকব না, প্রভু আমাকে ছেড়ে কিন্তু আপনি যাবেন। উদ্ধবজি মহারাজ বলছেন যে প্রভু আমি কিন্তু আপনাকে ছেড়ে যাবই না। তার প্রতি উত্তরে ভগবান দ্বারকাধীশ বলছেন, হে উদ্ধব আমি ইচ্ছা করলে তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারি, কিন্তু দেখো বিধির বিধানকে আমি সহজে খণ্ডন করি না, তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব এটা আমার জন্য খুব একটা বড় কথা নয়, কিন্তু বিধির বিধানকে উল্লঙ্ঘন করতে নেই। জানো তো তুমি এই লোকেই থাকো, তুমি তো জ্ঞানী, পরম জ্ঞানী। বলছেন, প্রভু সে তো আমি বুঝলাম, কিন্তু আমি বাঁচব কি করে? বলছেন, কেন আমার কথাকে আমি রেখে যাচ্ছি, আমি যে ভাগবত রেখে যাচ্ছি। প্রভু কি করছেন, যখন অন্তরিত হবেন হে পরীক্ষিত, তিনি দুটি স্বরূপ হয়ে যান, একটি স্বরূপ এই ভাগবত রূপে মর্তে থেকে যায়, আরেকটি স্বরূপে তিনি স্বধামে গমন করেন। অতএব এই যে শ্রীমৎ ভাগবত আমরা পুস্তক মনে করি, এ মহা অপরাধ। এ শ্রীমৎ ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবানের বাংময়ী মূর্তি, বাং মানে কথারূপী এক মূর্তি, এটা ভগবানের বিগ্রহ, ভগবানের সাক্ষাৎ তনু। কেউ যদি হে উদ্ধব এই ভাগবত কেউ যদি পূজন করে তাহলে পৃথক রূপে আমার পূজন করার প্রয়োজনই হয়। আমি সাক্ষাৎ ভাগবত। অপরদিকে পরীক্ষিত মহারাজকে শুকমণি বলছেন যে এই ভাগবত সাধারণ নয়, এ সাক্ষাৎ ভগবানের ত্রিমূর্তি। এই ভাগবত সেবন করলে, সেবা করলে তার কিছু প্রয়োজন হয় না। আমাদের ষট গোস্বামীর মধ্যে একজন তিনি ভাগবতেরই উপাসনা করেছেন, ভাগবতেরই পূজন করেছেন, তার অন্য বিগ্রহ আদি ছিল না। এইভাবে উদ্ধব তো একবারে ভেঙে পড়লেন। দেখুন, ভগবান যে এই কথা বলেছেন তার একটি প্রমাণ আমরা এই জগন্নাথ ক্ষেত্রে দেখি। সেখানে ভগবান শ্রীকৃষ্ণের মিত্র ছিল জগন্নাথ বাবা, তার নামই জগন্নাথ, মাধব বাবাও বলে বলেন, মাধব বাবা বলেই প্রসিদ্ধ বেশি। তা এই মাধব বাবা জগন্নাথের মিত্র ছিল। তা একদিন রাতে, আমাদের জগন্নাথ ভগবান তো আবার অনেক অনেক লাগে, মানে একটু পেটুক ভগবান, তাই তিনি কি করেছেন, রাত্রে এসেছেন। রাত্রে এসে মাধবের সঙ্গে বন্ধুত্ব, মাধব একজন বাবাজি মহারাজ, তার কাছে এসে বলছেন, বন্ধু তুই কেমন আছিস? তা মাধব বলছে, দেখো সখা, তুমি যেমন রেখেছো আমি তেমন আছি, তোমার এই গুণগ্রাম কীর্তন করি, জপ করি, চিন্তা করি, যেমন তুমি রেখ। তা বলছেন, শোনো, তুমি তো জানো আমার পেট ভরতে চায় না সহজে, তোমার ওই পাশে এক জমিদারের বাড়ি আছে। বলছেন, তাই কি করব। তখন মাধব বাবার বয়সটা হবে প্রায় 80 বছর, বৃদ্ধ। বলছেন, ওখানে গিয়ে না এখন এই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে কাঁঠাল পেকেছে, 2-4টে কাঁঠাল চুরি করে খাবো। বলছে, না না না, আমি ওই তোমার চক্রে নই, তুমি ওই বেঁকা কৃষ্ণ, আবার তুমি আবার ওই চুরি করতে যাবে, আমি বুড়ো বয়সে চুরি করতে পারবো না। তো বলছেন, কেন সখা, আমার জন্য একটু পারবে না? আরে আমি তো আছি। বলছেন, ঠিক আছে, তুমি যখন আছো আর চিন্তা। এবারে ওই বুড়োকে, মানে মাধব বাবাকে কৃষ্ণ ওই পাড়ে নিয়ে গেছে তার কাটার বেড়া দেওয়া, তার কাটার বেড়া দেওয়া। সেই বেড়া ওই পাড়ে নিয়ে গিয়ে কৃষ্ণ বলছে, তুমি দাঁড়াও। বলছে, দাঁড়াও মানে তুমি কি আমার কাঁধে উঠবে নাকি? বলছেন, কেন, কাঁধে উঠলে তুমি দাঁড়াতে পারবে না? বলছে, না না, আমার ওই শক্তি সামর্থ্য নেই, তোমাকে কাঁধে করার শক্তি আমার নেই, তুমি এমনি ওঠো না, গাছে ওঠো, আমি দেখছি। রাত্রি, তখন রাত 12টা, অর্ধরাত্রে গিয়ে এবারে জগন্নাথ সেই কাঁঠাল গাছে উঠেছেন, দিয়ে টিপে টিপে দেখছেন কাঁঠাল এটা পেকেছে। এবারে ওই পাকা কাঁঠালের বোটাগুলো তো আবার নরম হয়ে থাকে, দেখেন না অনেক জায়গায় পাকা কাঁঠাল ধপ ধপ করেই পড়ে। এখন কৃষ্ণ যখনই ওই বড় একটা পাকা কাঁঠালে হাত দিয়েছে, ওই জগন্নাথের স্পর্শে কাঁঠালটা পড়েছে। এখন এত বড় কাঁঠাল পড়লে তো শব্দ হবেই। এবারে দাঁড়ি, 2-3-4 দাঁড়ি, মানে প্রহরী দেয়, পাহারা দেয়, সেই প্রহরীগণ ছুটতে ছুটতে এসে বলছেন, কে কে? তারা লণ্ঠন জ্বালিয়ে দেখছেন কি, সেই জগন্নাথ সে তো লাফ দিয়ে পালিয়ে চলে গেছে, তার কাটার উপর দিয়ে লাফ দিয়ে চলে গেছে। আর মাধব বাবা বলছেন, তুমি তো লাভ দিয়ে যাচ্ছ, আমি এখন বুড়ো মানুষ, কোন দিকে লাভ দেবো, আমি তো লাভ দিতে পারবো না। বলছেন, ওই তো আমি ব্যবস্থা করে যাচ্ছি। ব্যবস্থা মানে ওই জগন্নাথের আঁচল উত্তরীয়টা ওই তার কাটায় বেঁধে গেছে, ওই অতটুকু অংশ লেগে রয়েছে। বলছেন, ওটাই ব্যবস্থা। এবারে লাভ দিয়ে জগন্নাথ তো চলে গেছেন মন্দিরে। এবারে দাঁড়িয়ে এসে দেখে আশেপাশে কেউ নেই, আবার কাঁঠালটা পড়েছে পড়েছে মাধব বাবা বুড়ো বাবার সামনে একবারে ফেটে চৌচিয়ে রয়ে, মানে যেমন একবারে রেডি খেলেই হল, এমনভাবে পড়েছে। প্রহরী 4 বলছে, ওহো, তুমি তো দেখি অমুক মনের মধ্যে থাকো, আর রাত্রেবেলা লোকে চুরি করে বেড়াও, ভণ্ডামি, ভণ্ড সাধু। হ্যাঁ, তুমি এসে এই রাত্রে কাঁঠাল চুরি করে খাও, আবার দিনের বেলা সাধু সাজো। তা বলছে, না না, আমি না, আমি না, আমি না। তো বলছেন, আমি না, আমি না মানে ওই তো কাঁঠাল ভাঙা রয়েছে, তুমি তো খাচ্ছিলে চুরি করে করে। বলছে, না না, আমি না, আমি না। বলছেন, আমি না মানে দেবো, লাঠি দিয়ে দেবো ভালো করে। বলছে, না না, আমি না, জগন্নাথ, জগন্নাথ। বলে, আমি না জগন্নাথ, জগন্নাথ মানে? বলছে, না না, ওই মন্দিরের জগন্নাথ, আমি কিছু না। বলে, মন্দিরের জগন্নাথ, চালাকি, চালাকি আরম্ভ করেছো। বলছেন, আমি চুরি করিনি, জগন্নাথ চুরি করেছিল, আমাকে নিয়ে এসছে, তো আমি কি করব।
বলছেন আচ্ছা এত বড় মিথ্যা কথা, জগন্নাথ ওখানে কাঠের জগন্নাথ, এখানে কি করে আসবে? তারা তো আর ভক্ত না, তাদের কাছে ওই দারুময়ী বিগ্রহী, সে তো ওখানে বসা, তার হাত পাও তো নাই, সে কি করে চুরি করবে? এই সমস্ত ভণ্ডামি করে খাও, তাকে বেঁধে রেখে বলছেন না সত্য বিশ্বাস করো, এই দেখো আমাকে জগন্নাথের এই আঁচলটা এখানে আটকে গিয়েছিল, আমি সেটা রেখে, সেই আঁচল থেকে দিব্য গন্ধ বেরোচ্ছে, দিব্য সুগন্ধি বেরোচ্ছে, প্রহরীরা তো এই মারে তো সেই মারে বুড়োকে। মাধববাবু বলেন না না দেখো এই তো আঁচলটা রয়েছে, আমি তো দেখাচ্ছি আঁচলটা আছে। এবারে বলছেন ঠিক আছে বুড়ো, তোমাকে সকাল পর্যন্ত দেখি, সকালে পূজারি আসলে গিয়ে যদি ওই জগন্নাথ না এসে থাকে তোমাকে দেখতে পাচ্ছ তো, এই বাঁশ, এই বাঁশ দিয়েই পিটিয়ে মেরে ফেলব। বলছেন আচ্ছা ঠিক আছে, তুমি আগে জগন্নাথের আঁচলের সঙ্গে তো মেলাও। এবারে সেখানে গিয়ে মুখ্য পুরোহিতকে বলা হল এই এই ঘটনা। বলছেন আচ্ছা এ কখনো হয় নাকি? এ তো সম্ভবই না, জগন্নাথ যাবে মাধব বাবার সঙ্গে কাঁঠাল চুরি করতে, তাই হয়? এবারে মন্দির খোলা হল, মন্দির খুলে সত্য সত্যই কি দেখছে, সেই যে ছিঁড়ে যাওয়া অংশটা সেটা ওই জগন্নাথের সেখানে ছেঁড়ার একেবারে অবিকল। পূজারী দেখে তো তাদের কম্প আরম্ভ হয়ে গেল, বলছেন এ হতে পারে, এ তো আশ্চর্য, মন্দিরের চাবি আমার কাছে রয়েছে, এ তো কোনো প্রকারেই মানে অসম্ভব নয়। তারপরে সকলে এসে বিচার করলেন, রাজার কাছে খবর গেল, গিয়ে দেখছেন যে সত্য সত্যই ওই জগন্নাথের বন্ধু হচ্ছে মাধব বাবা, তাকে ছেড়ে দিলেন, সকলে ক্ষমা চাইলেন। বলছেন হে মাধব বাবা, আমরা তো অবুঝ, আমরা কি করে জানবো যে আপনি এত উচ্চ স্তরের সাধক, আপনারা আপনি আমাকে ক্ষমা করুন। বলছেন বাবা ঠিক আছে ঠিক আছে, আমাকে এখন যেতে দাও। এবারে জগন্নাথ বাবা কি করলেন, প্রতিষ্ঠার ভয়ে মাধবেন্দ্র পুরীর মতন তিনিও যেখানে ছিলেন সেই স্থান ছেড়ে গভীর অরণ্য মধ্যে দেখতে দেখতে চলে গেলেন, যাতে কেউ খুঁজে না পায়। জগন্নাথের মিত্র বলে উদ্ঘোষিত হয়ে গেছে, তিনি সেখান থেকে পলায়ন করলেন। কি জন্য? প্রতিষ্ঠার ভয়ে, যে প্রতিষ্ঠা আমরা সকলেই চাই, সেই প্রতিষ্ঠার ভয়ে তিনি পালিয়ে গেলেন মাধবেন্দ্র পুরী পাদের। সেখানে গিয়ে তার ভীষণ অসুস্থ হয়ে গেছে শরীর, পায়খানা করতে করতে শুধু মলদ্বার থেকে রক্তই রক্ত যাচ্ছে। বৃদ্ধ তিনি বারংবার শৌচে যেতে যেতে আর ওঠা নড়ার মতো শক্তি নেই, তিনি জঙ্গলে একটি আল বিশিষ্ট মানে উঁচু জায়গায় বসে সেই অবস্থায় আছেন, শৌচে জল ঢালবেন সে শক্তি নেই। তিনি চিন্তা করছেন কোনো কৃপালু ব্যক্তি যদি যায়, যদি একটু জল ঢেলে দেয় তাহলে আমি যাক। তিনি বসে আছেন, এর মধ্যে জগন্নাথ নিজে এসেছেন, নিজে এসে কি করছেন, তিনি তার পেছন দিকে জল ঢালছে। যখন জল ঢালছে, জগন্নাথ তো প্রায়শই মাধব বাবার কাছে এসে থাকেন, তাদের বন্ধু, মিত্রতা ভাব, এর মধ্যে প্রভুর অঙ্গ সৌরভ তার নাকে এসেছে। অঙ্গ সৌরভ নাকে আসলে তিনি গলদেশটা ঘুরিয়ে বলছেন যে ও জগন্নাথ তুমি এসেছ, তুমি লক্ষ্মীপতি, তুমি এই গরিত কর্মটা করলে, এই নিন্দনীয় কর্মটা করলে, আমি তোমার বন্ধু হলেও আমি তোমার ভক্ত, তুমি আমার জল দিচ্ছ, না না তোমাকে লক্ষ্মী দেবীও নিন্দা করবে, তুমি এই কার্য করো না, তোমার হাতে ধরি পায়ে ধরি বন্ধু তুমি এই কার্য করো না, এতে আমি ভীষণভাবে কষ্ট পাচ্ছি, তুমি আমার উপাস্য ভগবান, তুমি আমার এই শৌচের জল তুমি অর্পণ করছো, না না এ উচিত নয়। জগন্নাথ বলছেন যে বন্ধু মাধব, তুমি আমার জন্য সংসার ছেড়েছ, পিতামাতাকে ছেড়েছ, খেয়ে না খেয়ে আমার উপাসনা করো, আর আমি তোমার অসময়ে একটু জলও প্রদান করতে পারবো না, এটা তো আমার সৌভাগ্য যে আমি আজ ভক্তের শৌচে জল প্রদান করতে পারছি, এতে আমার কোনো মানে হানি হবে না, আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো নিন্দা হবে না, আমি তো তোমার মতন ভক্তের সেবা করার জন্য জন্ম মানে বহু বহু কাল ধরে আশা করি যে তোমার মতন ভক্তের সেবা করে আমি ধন্য হব। প্রভু এই কথা বলছে। জগন্নাথ জগন্নাথ ভগবান এই কথা বললে তার বন্ধু মাধব বাবা সে রোদন করতে করতে বলছেন, হে মাধব, হে কেশব, তুমি এই কথা বলছো কিন্তু আমার হৃদয়টা মেনে নিচ্ছে না, বরঞ্চ তুমি এক কাজ করো, আমার এই রোগটাকে ভালো করে দাও, তোমার এই কর্ম করতে হবে না, এ আমার কাছে ভীষণভাবে খারাপ লাগছে। তখন জগন্নাথ ভগবান তিনি বলছেন, হে মাধব, আমি কি পারি না তোমার এই ক্ষুদ্র অসুখটা ভালো করে দিতে? আমি পারি, কিন্তু এ তোমার কর্ম, তোমার প্রারব্ধ, এই প্রারব্ধ ভোগ করার পরেই তুমি আমাকে প্রাপ্ত হবে। দেখুন এই কথা কেন বললাম, উদ্ধবজি মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, হে উদ্ধব, তোমারও প্রারব্ধ এখনো বাকি আছে, তোমার প্রারব্ধটা খুব কষ্টদায়ক নয়, তোমার প্রারব্ধ হচ্ছে আমার কথা তুমি সকলকে শোনাবে, সকলকে আমার তত্ত্ব কথা বর্ণন করে প্রচার করবে, এটাই তোমার সেবা, এটা হওয়ার পরে তুমি আমাকে প্রাপ্ত হবে। দেখুন টিকাকারগণ বলছেন, এই জগতে দুই প্রকার সাধু, তারা মহান। এক সাধু হচ্ছেন অরণ্যবাসী, একান্তবাসী, নির্জনে থেকে কারোর সঙ্গে কোনো সম্বন্ধ স্থাপনা না করে 24 ঘন্টা অহর্নিশি প্রভুর নাম কীর্তন করে চলেছেন, নাম জপ করে চলেছেন, তারা ইচ্ছা করলে পৃথিবীকে উদ্ধার করতে পারেন। কিন্তু ইয়ম্বিদ সাধুর থেকে যে সমস্ত সাধুরা, যারা বাস্তবিক সাধু, যাদের মধ্যে সৎ বুদ্ধি সম্পন্ন, তারা কি করছেন? তারাও তো বসে বসে নাম জপ করতে পারতেন, কিন্তু তাদেরও ভূমিকা কম নয়। তারা কষ্ট করে দেশ বিদেশে গিয়ে প্রভুর কথা শোনার ইচ্ছা নেই, তথাপি চিন্তা করছে, আমার প্রভুর একজন ভক্তকে আমি তৈরি করব। সে খেয়ে না খেয়ে, যানবাহনের কত অসুবিধা, সে প্রতিটা গৃহে গিয়ে তাদের দুটো হরি কথা শুনে এই হরি উন্মুখ করার জন্য তার চেষ্টা। ইয়ম্বিদ সাধু তাদের থেকেও শ্রেষ্ঠ, তারাও কম নয়। তার কি প্রয়োজন ছিল? সে তো কোনো ধামে থেকে যদি ভজন করে, মাদুকুড়ি পেয়ে যে যদি সাধন করে, তাহলে তো এটা সহজ হয়ে গেল। কিন্তু ওই প্রকার সাধুই সে আবার গৃহীদের কল্যাণার্থে গিয়ে কি করছে, প্রতি দ্বারে দ্বারে গিয়ে খেয়ে না খেয়ে হাত পুড়িয়ে কোনো প্রকারে দুটো অন্ন রন্ধন করে প্রভুকে নিবেদন করে পাচ্ছে, আর হরি কথা, প্রভুর কথাকে প্রচার করছে। ইয়ম্বিদ সাধু হচ্ছে সর্বশ্রেষ্ঠ। দুই প্রকার সাধুই, এই দুই প্রকার সাধুর মহিমায় বিশাল। দুই প্রকার সাধু ইচ্ছা করলে তারা এই ত্রিভুবনকে পবিত্র করতে পারেন, এক জপ করে আর অপর দিকে প্রভুর নাম প্রচার করে। অতএব হে উদ্ধব, তুমি এই জগতে থাকো, তুমি সর্বদাই আমাকে প্রাপ্ত হবে, যাও। তুমি বদ্রীনাথ ধামে যখন যাবে, সেখানে দেখবে নারায়ণ ঋষি, আমি রয়েছি, তুমি সেখানে আমার সঙ্গ লাভ করবে। এইভাবে তুমি পৃথিবী বিচরণ করতে করতে অন্তিম সময়ে আমাকে প্রাপ্ত হবে। উদ্ধবজি মহারাজ তো একবারে ভেঙে পড়লেন, কান্নার বন্যা ভাসিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, প্রভু, আমি তো আপনার সঙ্গেই যেতে চাই। তিনি এক কথা বলা আরম্ভ করলেন, দেখো আমাদের বংশে যদু মহারাজ, তিনি একবার সাধুসঙ্গ করার জন্য দ্রুতগামী অশ্বে আরোহ হয়ে তিনি সাধুসঙ্গ করতে বেরোলেন। বহু জায়গায় ভ্রমণ করতে করতে গভীর অরণ্য মধ্যে এক সাধু, যুবক সাধু, তিনি অর্ধসাহিতাবস্থায় তিনি তাকিয়ে আছেন আকাশের দিকে, আকাশের দিকে তাকিয়ে আছেন। তার দৃষ্টিভঙ্গি দেখে বোঝা যাচ্ছে যে ইনি একজন উচ্চস্তরীয় বিশিষ্ট মহাত্মা বা বিভূতি। এই তাকানোর শৈলী দেখলেই দর্শনশাস্ত্র বিচার করবে যে কোনগুলো মর্কট বিশিষ্ট ব্যক্তি, কোনগুলো দার্শনিক বিশিষ্ট ব্যক্তি। চক্ষুর তাকানোর শৈলী দেখলেই বোঝা যাবে, যারা দার্শনিক ব্যক্তি তাদের তাকানোর শৈলী সম্পূর্ণ পৃথক হয়। তারা কখনো আকাশের দিকে চেয়ে থাকে, কখনো সমুদ্রের বেলাভূমিতে গিয়ে সমুদ্রের মধ্য দেশে দেখতে থাকে, কখনো নদীতীরে গিয়ে হা করে তারা ওই বন জঙ্গল দেখতে থাকে। এ হচ্ছে দার্শনিক বিদ্যের লক্ষণ। আর যারা মর্কট লোচন বিশিষ্ট, তারা দেখবেন রাস্তা দিয়ে কে যাচ্ছে, গেটের থেকে কে আসছে, এ তাদের দেখলেই বোঝা যাবে যে দুজনের মধ্যে কি তফাৎ। হে উদ্ধব, আমাদের যদু মহারাজ তিনি দেখে চিনতে পারলেন যে সাধারণ সাধক নয়, আকাশের দিকে মানে একই দৃষ্টিতে তিনি চেয়ে রয়েছেন। তিনি যদু মহারাজ গিয়ে বলছেন, হে মহাত্মন, আপনি সাধারণ কেউ নন, কে আপনি, কোথার থেকে এসেছেন, আপনি একা একা কেন এখানে আছেন, আপনি সাধু যদি হন সাধুদের মধ্যে গিয়ে থাকুন, আপনি যদি সাধু হন আপনাকে উদর তৃপ্তি করার জন্য কোনো গৃহীর গৃহে গিয়ে ভোজনের ব্যবস্থা করতে হবে, ভিক্ষা করতে হবে, আপনি লোকালয়ে কেন থাকেন না, আপনি একাকী কেন আছেন, আপনি কি খান, কিসের আশায় পড়ে আছেন, আপনার তো মানে কোনো ভাব লক্ষণ আমি বুঝতে পারছি না, আপনি এই ভাব কেন কেমনভাবে কিভাবে আপনি ধারণ করলেন, আপনি আমাকে বলুন। যদু মহারাজ আধা ঘন্টা প্রশ্ন করলেন, তথাপি কোনো শব্দ নেই, কোনো কথাবার্তা নেই সেই সাধু। এই সাধুই হতেন দত্তাত্রেয় মহামুনি। বল দত্তাত্রেয় মহামুনি কি জয়। তাই এবার দত্তাত্রেয় মুনি এতক্ষণ পরে তিনি বলতে চাচ্ছেন যে দেখো, আমি আমার গুরুগণের থেকে এই শিক্ষা প্রাপ্ত হয়েছি, একজন গুরু নয় গুরুগণ। তা সেই গুরুগণটা কারা, আমরা আগামী দিন শ্রীমান চৈতন্য মহাপ্রভু তথা গিরীন্দ্র বিহারীর কৃপা হলে তার ২৪ জন গুরু ছিলেন, মানে সে অলৌকিক গুরু যাদের নাম শুনলে বড়ই শুনতে উৎসুকতা হয়, আমরা সে বিষয়ে মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন শ্রবণ করব। অত অদ্যকার দিনের পাঠের বিরতি এখানেই দিচ্ছি। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। শ্রী শ্রী গিরীন্দ্র বিহারে ভগবান কি জয়। শ্রী শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়। শ্রী শ্রী মাসিক পারায়ণ কি জয়। শ্রী শ্রী কার্তিক নিয়ম সেবা কি জয়। বেদব্যাস ভগবান কি জয়। শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাত কি জয়। শ্রী শ্রী পরীক্ষিত মহারাজ কি জয়। শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয়। শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়। শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়। শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবা মহারাজ কি জয়। শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবা মহারাজ কি জয়। শ্রী শ্রী বিষ্ণুদাস বাবা মহারাজ কি জয়। মহন্ত শ্রী রামগোপাল দাস বাবা মহারাজ কি জয়। আজকের আনন্দ কি জয়। কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। উদ্ধবজি মহারাজ কি জয়। জগন্নাথ ভগবান কি জয়। মাধবদাস বাবা মহারাজ কি জয়। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল।